This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 90.2। যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে সে মানুষ নিজের জীবনের ভুল কিংবা অপরাধ আমরা যাই বলি না কেন সেটা কনফেস করে, এবং কনফেস করার ব্যাপারটি থাকে তিন ভাবে, যে ভুল এবং অপরাধ আপনি কেন করেছেন, কি ভুল এবং অপরাধ আপনি করেছেন এবং তার শেষ পরিণতি কি হয়েছিল। আমাদের এই অনুষ্ঠানের মোটো হচ্ছে তার জীবনের ভুল এবং অপরাধগুলো শুনে সমাজে 8-10 জন মানুষ বা যারা অনুষ্ঠানটি শোনেন তাদের জীবনে যে এই ভুল কিংবা অপরাধগুলো সেগুলো যাতে বাসা না বাঁধে সে ব্যাপারে তাদেরকে সচেতন করা। প্রিয় শ্রোতা, আজকে এমন একজন বন্ধুকে আমরা পেয়েছি যাকে হয়তো অনেকেই চিনবেন, যিনি আমাদের সমাজের পরিচিত খুব কাছের একজন মানুষ, যিনি আমাদের বিনোদন জগতের খুব প্রিয় একজন মানুষ। সেই মানুষটির জীবনের কিছু অপ্রিয় সত্য আপনাদের সামনে তুলে ধরার সাহস দেখাচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবং একই সাথে আমরা এই বন্ধুটিকে কংগ্রাচুলেট করতে চাই যে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে সবাই আসলে মানুষের মুখোমুখি বা সমাজের মুখোমুখি হতে পারেন না, সেই জায়গাটি থেকে তিনি যে সাহস দেখিয়ে সেজন্য আমরা অবশ্যই তাকে কংগ্রাচুলেট করি। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রথমেই জেনে নিতে চাই আরজে সুমনের কাছ থেকে কোন বন্ধুটির কথা আমরা বলছি যিনি আজকে লাখো মানুষের সামনে এই সাহসটি দেখাতে যাচ্ছেন। চলুন তার সম্পর্কে জেনে আসি। যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কিবিয়া। প্রিয় শ্রোতা, আজ সত্যের মঞ্চে বসতে যাচ্ছেন এমন একজন মানুষ যিনি ইতিমধ্যেই তার অভিনয় শৈলী দিয়ে আমাদের মনে জায়গা করে নিয়েছেন। এই মানুষটি হচ্ছে অভিনয় শিল্পী সেউতি। 2004 সালে আরেক জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিমের হাত ধরে গৌরচন্দ্রিকা নাটকের মাধ্যমে টিভি পর্দায় আগমন ঘটে সেউতির। তবে সবার কাছে সাড়া পেয়েছেন কৃষ্ণপক্ষ নাটকে অভিনয় করে। এছাড়াও কাজ করেছেন অনিমেষ আইচের ডেড এন্ড এবং গিয়াসুদ্দিন সেলিমের অবগুণ্ঠন সহ অনেক নাটকেই। বাস্তব জীবনে সেউতি আত্মবিশ্বাসী একজন মানুষ। এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন যে কেউ মুগ্ধ শ্রোতা হয়ে যাবেন। সেউতির রক্তের মধ্যে রয়েছে গানের সুর। 1998 সালে ক্লাসিক্যাল গানে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। পর্দার এই মানুষটির বাস্তব জীবনের বাকি ঘটনা শুনতে ফিরে যাচ্ছি কিব্রিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনারা বুঝতেই পারলেন সেউতি সম্পর্কে আমরা পরিচয় জানলাম। সেউতি আপনাদের কারো কারো কাছে অনেক প্রিয় মানুষ। কেউ কেউ আজকে রয়েছেন আমাদের অনুষ্ঠানে যারা সেউতির ফ্যান, এবং সেউতি রয়েছে আজকে আমাদের কাছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। তার কাছে আমরা যাব, তবে যাবার আগে আপনাকে বলতে চাই, সেউতি যাহা বলিব সত্য বলিব যে আসনটিতে বসে নিজেকে আলোকিত করেছে, সেই আসনটিতে যদি আপনি বসতে চান, যদি আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের সামনে দাঁড়িয়ে বলতে চান কি ভুলগুলো আপনি করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি কি, তাহলে আপনি আসতে পারেন পারেন আমাদের এই অনুষ্ঠানে। আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লিখবেন এ বি সি স্পেস জে বি এস বি স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, পুরো অনুষ্ঠান জুড়েই থাকছে এসএমএস পোল। এসএমএস পোলের মাধ্যমে আপনার সত্যতা বা আপনার যে বিশ্বাসযোগ্যতার লেভেল সেটা আমরা যাচাই করে থাকি, এবং পুরো অনুষ্ঠানটি আমাদের আজকে যিনি শুনবেন আমাদের অনুষ্ঠানের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি পুরো অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গে ফোনে থাকবেন এবং সেউতির বলার শেষে তিনি তার মূল্যায়ন এবং বিশ্লেষণাত্মক কথা সেটা তিনি আমাদের সামনে উপস্থাপন করবেন। প্রথমেই আমি তার সঙ্গে একটু ফোনে কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠান আপনি আমাদের সঙ্গে থাকবেন লাইভ এবং আমাদেরকে শুনে আপনার মূল্যবান মতামত আপনি প্রদান করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, সেউতি আমার সঙ্গে রয়েছে এবং সেউতিকে প্রথমে যে প্রশ্নটি আমি করতে চাই, সেউতি, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। সবাইকে এই প্রশ্নটি আমি করে থাকি যারা বিবেকের তাড়না বোধ থেকে এখানে আসেন। আপনি যে ঘটনাটি আজকে এখানে স্বীকার করতে যাচ্ছেন, সেই ঘটনাটি লাখো মানুষের সামনে তুলে ধরা খুবই কঠিন একটা কাজ। আমি শুধু জানতে চাই যে এই এই বিবেক বোধটা আপনার ভিতরে কে জাগিয়েছিল?
প্রথমে আমি বলতে চাচ্ছি এবিসি রেডিওকে অনেক অনেক ধন্যবাদ যে আমি সাহসিকতা দেখাবো সেরকম একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য। কারণ আসলে এই সাহসটা অনেক প্ল্যাটফর্মেরও থাকে না যে কাউকে সাহস দেখানোর সুযোগ করে দেওয়া। তো আই এম ভেরি মাচ লাকি ইন দ্যাট সেন্স, আর সাথে আপনাকেও। আমাকে বিবেকের তাড়না জাগানোর ক্ষেত্রে আসলে এনকারেজ করেছে আমার সিচুয়েশন গুলো অলওয়েজ। আর আলটিমেটলি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমাকে বিবেকের তাড়না জাগিয়েছে, সেটা হচ্ছে আমার সন্তান।
ওকে, আপনার সন্তান আপনার বিবেকটাকে জাগিয়েছে বলতে চাচ্ছেন আপনি। আপনার সন্তানের বয়স কত এখন?
তিন বছরের
সন্তান বিবেক জাগাচ্ছে, ব্যাপারটা আমরা অনেক বেশি কনফিউজিং। কিন্তু প্রিয় শ্রোতা, পুরো অনুষ্ঠানটি যদি আপনারা শোনেন তাহলে কনফিউশনের জায়গা থেকে আপনারা সরে আসবেন। ওকে প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেউতির জীবনের অপ্রিয় সত্যে। সেউতি, আমরা অনুষ্ঠানের তিনটা পর্বে থাকি আমাদের এই অনুষ্ঠানে। একটা হচ্ছে যে ভুল বা অপরাধের ব্যাকগ্রাউন্ড, যেটা আমি শুরুতেই আপনাকে বলেছি, এবং একই সাথে ভুল বা অপরাধটা কি এবং এটার পরিণতি কি। আপনি কোথা থেকে শুরু করতে চান?
হ্যাঁ, আমি একটু পেছন থেকে,
তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান? জি, শুরু করুন।
আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো ছিল একটু কালচারাল, লাইক আমার বাবা মিউজিকের সাথে খুব অতপ্রতভাবে জড়িত ছিলেন। তো বাবার ছোটবেলা থেকে আসলে খুব ইচ্ছে ছিল যে আমাকে গান বিষয়ক মানে মহারথী টাইপের কিছু একটা করে তুলবেন আর কি। আমার ঝোঁকটা আবার ছিল একটু নাচের দিকে বেশি।
আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনার বাবার নামটা কি আমরা একটু জানতে পারি?
হ্যাঁ, অবশ্যই। বাবার নাম শেখ করিমুল আলম। উনি একজন সরকারি কর্মজীবী ছিলেন। চাকুরির পাশাপাশি বাবা গানটাকে ভীষণ রকম ভাবে ধরে রেখেছিলেন। আমি ছোট্ট করে আরেকটু আমার বাবার পরিচয়টা এখানে উল্লেখ করতে চাই। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। পাশাপাশি উনি কাজী নজরুল ইসলামের খুব পারিবারিক রকম ভাবে কাছের একজন মানুষ ছিলেন। তো যে কারণে আমি আই ফিল প্রাউড যে আমি প্রচন্ড রকম একটা ভালো বাবা এবং মানুষের সান্নিধ্য পাওয়ার সুযোগটা পেয়েছি।
কালচারালি একটা সংস্কৃতি মনে একটা পরিবারের মধ্যে আপনি বড় হয়েছেন। ওকে, ফাইন। তারপর
আলটিমেটলি বাবার ইচ্ছেটাকে আমার প্রাধান্য দিতে হলো, গানটাকে আমি একটু একটু করে করতে শুরু করলাম।
প্রিয় শ্রোতা, আমি এখানে আপনাদেরকে একটু নোট করতে চাই যে আমাদের এখানে প্রথম যে প্রশ্নটি ছিল সেউতির কাছে, যে আপনার বিবেকটাকে জাগানোর কাজ করেছে, আপনার নিশ্চয়ই শুনেছেন সেখানে সে তিন বছরের তার যে মেয়ে, সে মেয়ের কথা বলেছে এবং সেও আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে। ওর নামটা একটু জানতে পারি কি? একটু আগে কথা শুনছিলাম।
হ্যাঁ, ওর ভালো নাম হচ্ছে সৌত্রিকা সাহাদ, আর ডাকনাম ভাষা।
ভাষা, ওকে ভাষা বলে ডাকেন আপনারা?
হ্যাঁ।
এবং ও আমাদেরকে খুব স্বাভাবিক ভাবেই একটু ডিস্টার্ব করবে, কারণ তিন বছরের বাচ্চারা ডিস্টার্ব না করাটাই বরং অস্বাভাবিক। ও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে স্টুডিওতে, কিছু সময় মাইক্রোফোন ধরার চেষ্টা করছে, কিছু সময় আমার কোলে ওঠার চেষ্টা করছে এবং মাঝে মাঝে কথা বলবে। ওর একটা প্রেজেন্স থাকবে আজকের এই পুরো অনুষ্ঠানে, নিশ্চয়ই আপনারা সেটাকে অন্যভাবে দেখবেন না। জি বলুন, তারপর?
তো গানটা যখন আমি শুরু করলাম, আস্তে আস্তে আমার স্কুল লেভেলে নানা রকম কম্পিটিশন, নানা রকম প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে লাগলাম। রেজাল্ট এত ভালো ছিল যে বাবা খুব ডিটারমাইন্ড হলেন যে আমাকে একজন সঙ্গীত শিল্পী করবেন, অথবা আমাকে সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে হবে ভবিষ্যতে। তো সেরকম একটা জায়গা থেকে স্কুল আমি পেরোলাম। স্কুলের পড়ালেখার পাশাপাশি আমাকে অনেক পড়া স্কুলিং এর মধ্যে থাকতে হতো মিউজিকটাকে নিয়ে। এইভাবে করে মিউজিকটার মাধ্যমেই আমি সংস্কৃতির ছোঁয়াটা সেটা পেয়েছি। আর আমার দাদি ছিলেন বেগম আক্তারের সরাসরি শিষ্যা,
এটা
উল্লেখ না করলেই নয়। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড ছিল, বাট আমি আসলে হয়তোবা ওই বয়সের কারণে মূল্যায়নটা করতে পারছিলাম না, কারণ আমার ঝোঁকটা ছিল একটু নাচের দিকে। স্কুলের সময়টা মফস্বলে কেটেছে, কলেজটাতে আমি বাবা মা থেকে একটু সেগ্রিগেটেড হয়ে ঢাকা এলাম। ওই তিন টাইমটা আমার ঢাকাতে কেটেছে, এবং বাবা মা থেকে সেগ্রিগেটেড হওয়ার কারণে আমার কিছু কিছু জিনিস যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে স্বাধীনতা পেয়েছি, আর যেটা খারাপ হয়েছে যে স্বাধীনতাটাকে কাজে লাগাতে পারিনি, মানে বাজে কাজে লাগিয়েছি। আসলে গানটার প্র্যাকটিসটা আমার বন্ধ হলো, আর একটু স্বাধীন চেতা ব্যাপারগুলো তখন নিজের মধ্যে জাগ্রত হতে শুরু করলো, কারণ আমি একমাত্র মেয়ে বাবার। ছোটবেলা থেকে বাবার ইচ্ছে এবং মায়ের শাসন, এই দুটো মিলে খুব চাপে থাকতাম আমি। তো অনেক সময় মাঝে মধ্যে নিজের ওপরে খুব মনেই হতো যে আমি সুযোগ পেলে এটা করে ফেলতাম, ওটা করে ফেলতাম। মা একটু বকা দিলে খুব জেদ কাজ করতো, হয়তো মা বকা দিলে আমি জেদ করে আমি কিছু একটা করে ফেললাম যেটা আমি নিজেকেই হার্ম করে ফেললাম। হয়তো আমি হাতের কাছে ব্লেড পেলাম, আমি হাত কেটে ফেললাম। তো এইরকম কিছু জেদ কাজ করতে থাকলো। তারপরে
কোন বিষয়টা নিয়ে আপনি এরকম হাতের উপরে মানে যে শরীরের উপরে অত্যাচার করেন?
টিনেজ লাইফে আসলে আমার প্রথম প্রেমময় কিছু ঘটনা ঘটে আমার লাইফে। তো ওই প্রেমময় বিষয়কে কেন্দ্র করে বাবা মার শাসন মানে করা থেকে করা হতে থাকে। তখন মায়ের শাসন বলতেই হচ্ছে ওই একটি জিনিসকে কেন্দ্র করে নানাবিধ শাসন আমাকে ফেস করতে হতো।
কি ধরনের শাসন?
আমি কখনো আমার বাড়ির ল্যান্ডফোন পিক করতে পারতাম না, আমার ওই অনুমতি ছিল না। আবার আমি কখনো কোনো বন্ধুর সাথে বন্ধুর বাড়িতে কোনো ফেস্টিভে দাওয়াতে যেতে পারবো না। মা স্কুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে বসে থাকতো বা কলেজে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে বসে থাকতেন, বেরোচ্ছি তখন মানে ওই টাইমটুকু আমি পেতাম যে ক্লাসরুম থেকে বেরিয়ে আমি কোনো প্রয়োজনীয় কথাও ক্লাসমেটদের সাথে বা কাছের বন্ধুর সাথে শেয়ার করতে পারবো, বা আমার যিনি প্রেমিক ছিলেন তখন তার কোনো একটা ইনফরমেশন আমি চুরি করে হলেও নিতে পারবো, এই সুযোগগুলো আমি পেতাম।
প্রচন্ড কড়াকড়ি একটা পরিবেশ
ভীষণ রকম,
যেটা কি একেবারে ছোটবেলাতে ছিল নাকি ইন্টারমিডিয়েটে এসে এখানে তখনই করা হলো?
না, ছোটবেলা থেকে কড়া শাসনটা ছিল, কিন্তু কড়া শাসনটা সচেতন ভাবে করা শুরু হলো আমার একটা এই
বয়সন্ধিকাল যখন এক্স্যাক্টলি সেই সময়টাতে। যে মানুষটাকে আপনি লাভ করছেন তাকে নিয়ে কোনো জটিলতা কি তৈরি হয়েছিল? লাইক পছন্দের একটা ব্যাপার থাকে, অনেক সময় ব্যাপার থাকে ফ্যামিলিতে এরকম যে না এই বয়সটা প্রেমের না, সুতরাং এদিকে যাওয়াই যাবে না। এক আরেকটা যেটা থাকে, আপনি যাকে লাভ করছেন তাকে নিয়ে জটিলতা তৈরি হচ্ছে, আসলে ব্যাপারটা কি ছিল?
হ্যাঁ, মানে আমি যেই মানুষটিকে পছন্দ করতে শুরু করেছিলাম করেছি, ফ্যামিলিগত কিছু ক্রাইসিস ছিল আমাদের। তাকে নিয়ে না, তার ফ্যামিলিকে নিয়ে, আমার ফ্যামিলি, মানে এটা আসলে পারিবারিক কোন্দলের একটা জায়গা থেকে হিন্দি ছবির একটা ব্যাপার যে না ওই পরিবারে কিছু ভাবাই যাবে না, এরকম একটা বিধি নিষেধের ব্যাপার।
এটা নিয়ে আপনাকে মোটামুটি একেবারে বদ্ধ করে ফেলা হলো?
হ্যাঁ, বদ্ধ করে।
ফার্স্ট কবে আপনি ব্লেড দিয়ে নিজের শরীরে পোস্টটা দিলেন, কোন ঘটনাকে কেন্দ্র করে?
আসলে আমি এখানে একটু পরিষ্কার করে বলতে চাই, আর্লি এজেই আসলে আমি ইমোশনাল ব্যাপারগুলোর মধ্যে ইনভলভ হয়ে যাই, কারণ দুটো ফ্যামিলি খুব পাশাপাশি থাকা হতো। আমি যেই মানুষটির কথা এখন বলতে যাচ্ছি উনি আসলে মানে পারিবারিক ভাবে আমার পরিচিত, ব্লাড রিলেটেড। তো সেই জায়গা থেকে খুব কাছাকাছি আমরা একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, ওইরকম দেখাশোনার মধ্যে যখন আস্তে আস্তে বারন্ত বয়সটা আসে তখন মনে হয় আমার কাছে এরকমটাই হয় যে আশেপাশের মানুষের প্রতি প্রথম দুর্বলতা গুলো চোখে পড়তে থাকে বা তৈরি হতে থাকে। ওইরকম একটা জায়গা থেকে আমি খুব আর্লি এজ রিলেশনের মধ্যে যাই, প্রথম চিঠি যেদিন পেলাম, প্রথম প্রস্তাব যেদিন পেলাম সেদিনই আসলে প্রথম মায়ের হাতে মার খেলাম। আমার টেক্সট বুকের মধ্যে চিঠিটা নিয়ে পড়ছিলাম, মা এসে দাঁড়ালো, দেখলো যে টেক্সট বুকের মধ্যে বই পড়ছি না, আসলে আমি প্রেম পত্র পড়ছি। তো এটা স্বাভাবিক, আজকে আমি মা হয়েছি আমি বুঝি, তখন আমার মায়ের কি প্রতিক্রিয়া হয়েছে, বেধড়ক পেটানো হলো আমাকে ধরে।
বোঝানোর আগে পেটানো হলো মানে কিভাবে আসলো জিনিসটা, কেন হলো, কি হচ্ছে, ঘটনাটা কি? আগে তো প্রথমে বুঝাতে পারতো, মানে আপনার কি মনে হয় আপনি মা হলে কোটা করতেন কিনা? আমি জানি না ইভালুটি পার্সপেক্টিভ ঠিক হচ্ছে কিনা।
না, অবভিয়াসলি মানে আমি যা কিছু আসলে ফেস করে এসেছি আমি তাই তাই আমার স্কুলিং এর মধ্যে চেষ্টা করব ওগুলোকে অ্যাভয়েড করে যেতে।
ওকে, ফাইন,
অ্যাজ এ মাদার
আই থিঙ্ক আই গট ইওর অ্যানসার। ওকে, তারপর?
তো ওই প্রথম দিনের পেটানোটাই আসলে আমার মধ্যে একটা জেদ তৈরি করলো যে এই সামান্য একটা ব্যাপারের জন্য এত বড় শাস্তি আমাকে পেতে হলো। তো এই কাজটা আসলে আমি করবই এখন, যাদের জায়গা থেকে আসলে সম্পর্কটার প্রতি আমি আরো বেশি সিরিয়াস হলাম। সম্পর্কটা অনেক বছর টিকে থাকলো এবং আমি ক্লাস 7 থেকে আসলে রিলেশনে চলে গিয়েছিলাম। আস্তে আস্তে আমি ম্যাট্রিক পাস করলাম। ম্যাট্রিক পর্যন্ত আমাকে পড়াশোনার পাশাপাশি এবং গান বাজনা সবকিছুর পাশাপাশি বাবা মাকে হ্যাপি রাখার প্রচন্ড একটা চেষ্টা করতে হয়েছে, পড়া শাসন মেনে নিয়ে, একই সাথে আবার সবকিছুর বিরুদ্ধচারণ করেও আমাকে আমার সেই ভালোবাসার মানুষটির প্রতি মানে খুব প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হয়েছে। সবকিছু মিলে আসলে দুদিক থেকে আমি খুব হ্যাম্পার্ড হয়েছি, কোনোটাতেই প্রপারলি কনসেন্ট্রেট করতে পারিনি। ম্যাট্রিক পাস করলাম কি করলাম না, তখনই ফ্যামিলি থেকে নানা রকম কিছু চিন্তা ভাবনা হচ্ছিল যে আমাকে একটু দূরে কোথাও পাঠিয়ে দেবে, অথবা আমি যদি বেশি সম্পর্কের দিক থেকে বাড়াবাড়ি করতে থাকি তাহলে হয়তো আমাকে আইলি এই যে এরকম একটা ব্যাপার ছিল। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ওকে ফাইন, তাহলে এরকম যদি হয় আমি নিজেই বিয়ে করে ফেলবো আগে। তো আফটার ম্যাট্রিক আমি বিয়ে করে ফেলি।
এটা আপনি নিজে নিজে করেছেন রাইট?
জি।
তার আগে কি হাত কাটাটা শুরু হয়?
না,
এটা বিয়ের পরে হয়েছে।
বিয়ের পরে?
ওকে ফাইন।
তো আমি ভুল করেছি, কিন্তু ভুলগুলো করার সাথে সাথে আবার আমি ভুলগুলোকে খুব বইটি সামনে আনারও চেষ্টা করতাম। লাইক আমি যেদিন বিয়ে করেছি ঠিক তার পরদিন আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি আমার বাড়িতে এসে সমন পাঠানোর দরকার নেই, কিন্তু আমার বাড়িতে এসে আমার বাবা মাকে তোমাকেই জানাতে হবে। তো যেদিন বিয়ে করলাম তার পরদিনই আমার হাজবেন্ড এসে আমার বাবা মাকে জানালেন। তারপর থেকে মানে আমার বাবা মার শাসনটা আসলে টর্চারে পরিণত হলো আমার প্রতি। ওগুলোর মধ্যে দিয়েই কলেজের সময়টাতে একটা পর্যায়ে আমার ভাই, আমার বড় ভাই আছেন, বড় ভাইয়ের ইনভলভমেন্টটা চলে এলো, কারণ ভাই অনেক আগে থেকেই ঢাকাতে, আমার বাবার চাকরি সূত্রে সাতক্ষীরাতে থাকতেন, গ্রামের বাড়ি ওখানে, জন্মস্থান যদিও ঢাকা। তো ভাইয়ের পেছন ধরে আর কি আমাকেও ঢাকায় পাঠানোর চিন্তা, দূরত্ব বাড়ানোর জন্য বা যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমার হাজবেন্ডের সাথে ঢাকায় এলাম। ঢাকায় আসার পরে আসলে আমার জন্য বাবা মা হয়তো খুব পজিটিভলি ভেবেছিলেন যে দূরত্ব তৈরি হবে, কিন্তু আসলে আমার জন্য এই খাল কেটে কুমির আনার মতো একটা ব্যাপার করে দিলেন। আমার জন্য যোগাযোগে খুব সুবিধা হলো, কারণ ও তখন ঢাকাতেই থাকে, ও এখানে অনার্স করছে, তো কলেজ ফাঁকি দিয়ে তখন হয়তো ওর সাথে দেখা করতে চলে যেতাম। মা কলেজে ঢুকিয়ে দিয়ে বাড়িতে চলে আসতেন, আমি কলেজ থেকে পালিয়ে বেরিয়ে হয়তো ওর সাথে দেখা করতে যাব। তো পড়া শাসনের মধ্যে থেকেছি বলে আসলে শাসনের অল্টারনেট গুলো খুঁজতে গিয়ে আমি ভুলগুলো করেছি। ভুলগুলো কোনো সময় হয়তো আমার সাবকনশিয়াস মাইন্ডে অপরাধের মধ্যেও পড়ে গেছে যে ওই কাজটা আমার অন্যায় হয়েছে করা। আমি ভুলগুলো করেছি, কিন্তু আমার ভুলগুলোর জন্য আমি সাফার করছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার বাবা মার কোঅপারেশনের অনেক অভাব ছিল। আমি বাবা মাকে এখানে কোনোভাবেই দোষ দিচ্ছি না, বা দ্য ওয়ে অফ টিচিং বা ওয়ে অফ অ্যাপ্রোচটা হয়তো বাবা মার একটু
অন্যরকম
হলে হয়তো ভালো হতো। তো ওই বিয়ের পর যখন কলেজ পালিয়ে ওরকম করে আমার হাজবেন্ডের সাথে যোগাযোগের ব্যাপারটা বাবা মা জানতে পারলেন, জানতে পেরে মেনে নিতে পারছেন না, এবং আমার ভাই বড়, ভাইয়ের একটা বড়ত্বপনার ব্যাপার ছিল, কিছু থেকে কিছু হলে আমার ভাইও আবার একমাত্র ছেলে সন্তান, তো তার একটা আধিপত্য তৈরি করার চেষ্টা করতো বাবা মার কাছে যে ও মান সম্মান ফ্যামিলির কিছুই রাখলো না, একে তো এভাবে বিয়ে করে ফেললো, তার উপর এখন ঢাকায় পাঠিয়েছো, পড়াশোনা বাদ দিয়ে এগুলো করছে, ও তো একদম উচ্ছন্ন চলে গেছে, তো ওকে দিয়ে যেহেতু কিছু হবে না, ওকে যদি তোমরা এভাবেই রাখতে চাও তাহলে আমাকে তোমাদেরকে হারাতে হবে, মানে এরকম কিছু ইমোশনাল ব্ল্যাকমেইল বাবা মাকে যখন করতো তখন বাবা মা কিভাবে যেন মোটিভেটেড হয়ে আমার উপরে আরো প্রেশারাইজড একটা ব্যাপার তৈরি করতো। আমার কাছে সাইকোলজিক্যালি ওই ব্যাপারগুলো আমি নিতে পারতাম না, সময় অনুযায়ী তো যার যার মতন করে একটা সেলফ রেসপেক্ট থাকে, আমার কাছে তখন কোথাও মনে হতো যে ভাই কেন বাবা মাকে মোটিভেট করে আমাকে শাসন করাবে, বাবা মা আমার উপর এতদিন যেটা করেছে সেটা করেছে। ওই ব্যাপারগুলো যখন হতো মা তখন আমাকে, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ছি, মেনে নিক বা না নিক, আমার উচিত হয়েছে বা অনুচিত হয়েছে, আমি একটা বিবাহিত নারী যখন হয়ে গেছি, আমার মধ্যে সেই বোধটা যখন তৈরি হয়েছে যে আমি কারো স্ত্রী, এই ব্যাপারটাকে আমি বিলং করি, সেই রকম একটা বয়স এবং মানসিক অবস্থানগত জায়গা থেকে আমার গায়ে যখন হাত তুলে শাসন করা হতো ওয়েন আই এম 17 or 18, তো আমি ওটা মেনে নিতে পারতাম না, যে কারণে আমার তখন সাইকোলজিক্যালি বাবা মা আমাকে শাসন করছে ওটা আমার কাছে মনে হতো যে আমাকে টর্চার করছে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে বিরতির ঘন্টা পেয়েছি। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 3 মিনিট পরেই আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। আজকে বিনোদন জগতের আমাদের খুব পরিচিত একজন বন্ধু, আমরা বলবো অতিথি, যিনি আমাদের সঙ্গে রয়েছেন, তাকে হয়তো নামে অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন না। তাদের সবার জন্য বলছি যে তার একটি ছবি আমরা আমাদের ফেসবুকে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তাকে দেখতে পারেন, যে তার নিজের জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো নিয়ে আজকে লাখো মানুষের মুখোমুখি হয়েছেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমরা ফিরে আসছি মাত্র 3 মিনিট পর।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব,
প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে এখানে অপেক্ষা করছেন বাংলাদেশ এন্টারটেইন ওয়ার্ল্ডের একজন সেউতি। তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে, তার শৈশবে রয়েছে, আমরা সেই সব ব্যাকগ্রাউন্ডগুলো জানার চেষ্টা করছিলাম। আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানে আপনি এসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন, এই অর্থে যে আপনার মতো ভুল আর সমাজে কেউ না করে, তাহলে আপনি আসতে পারেন। যারা আসতে চান শুধুমাত্র তাদের জন্য নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে লিখতে হবে ABC JBSB, আমাদের অনুষ্ঠানের শর্ট কোড, স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নাম্বারে। আমরা চলে যেতে চাই সেউতির কাছে, এবং মাঝে মাঝে আমরা একটা ছোট্ট বাচ্চার কণ্ঠ পাচ্ছি, সে আসলে সেউতির কন্যা ভাষা। ভাষাও আমাদের অনুষ্ঠানের আজকে গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটা আপনি পুরো অনুষ্ঠান শুনলেই বুঝতে পারবেন। সেউতি, আমরা শুরু করি, আপনি যে প্রসঙ্গে ছিলেন তারপর।
ভাইয়ের মাধ্যমে মোটিভেটেড হয়ে বাবা মা আমাকে শাসন করার ব্যাপারটা, গায়ে হাত তুলেও শাসনের বোধহয় একটা মাত্রা থাকে, যে শাসন করার এক পর্যায়ে একটা গালে আমার মা হয়তো চর মারলেন, দ্যাট ওয়াজ ওকে। কিন্তু মা যখন মারতেন আমাকে, তো মাকে থামানোর জন্য আমি এবং মার মা মাঝখানে একজন থার্ড পার্সন কাউকে প্রয়োজন হতো। আদারওয়াইজ দেখা যেত যে হয়তো আমি একলা আছি বা মা একলা আছেন, মানে মা খুব বেহুশের মতন আমাকে পেটাচ্ছেন। এমনও অনেক সিচুয়েশন আমি ফেস করেছি যে আমি একজন বিং এ ম্যারিড পার্সন, আমি হয়তো তখন অ্যাডোলেসেন্সি পার করে ফেলেছি, ওরকম বয়সে থাকা অবস্থায় যেটা হতো যে ওই আমার মা কখনো আমাকে যখন পেটাচ্ছেন, সেই সময়টাতে কখনো হঠাৎ করে এসে আমার ভাই মাকে না থামিয়ে, মাকে সরিয়ে দিয়ে আমাকে এমন সিচুয়েশনে ফেস করতে হয়েছে যে ভাইয়ের হাতে আমাকে মার খেতে হয়েছে। একজন অ্যাডাল্ট, সে এল্ডার ব্রাদার হওয়া সত্ত্বেও, মানে যেহেতু সে অ্যাডাল্ট এবং আমি অ্যাজ এ ম্যারিড পার্সন, ওই ব্যাপারগুলো আমাকে সাইকোলজিক্যালি সিক করতে শুরু করেছিল। আমি ওগুলো এথিক্যালি মানতে পারতাম না, এবং ভাইয়ের পেটানো গুলো এত অ্যাবনর্মাল ছিল যে মায়ের হাতের একটা চর বা 2-4-10 চর থাপড় ওটা নেওয়ার মতন ফিজিক্যাল ক্যাপাবিলিটি হয়তো আমার ছিল, কিন্তু যখন আমার ভাই একজন পুরুষ মানুষের শারীরিক কাঠামোগত জায়গা থেকে যখন আমার ওপরে চর থাপড় কি খুশি এই ব্যাপারগুলো চলছে, তো ওগুলো আমাকে নিতে হয়েছে। ওই ব্যাপারগুলো যখন আমি করতে শুরু করছিলাম, তখন আসলে আমার নিজের ওপরে আমার নিজের টর্চার করার একটা টেন্ডেন্সি চলে এসেছিল, যে তখন আমি আসলে ওই হাত কাটার ব্যাপারগুলো চলে আসে। অনেক সময় আমাকে এখনকার প্রেক্ষাপটে এরকম সিচুয়েশনও ফেস করতে হয় যে মানুষ হয়তো আমার হাতের কাটা দাগগুলো দেখে মনে করে যে অনেক রোমান্টিক একজন নারী আমি, অনেক প্রেম প্রেম করেছি, করে তোরে এই ধরনের ঘটনা ঘটিয়েছি। আর বললে খুব বিশ্বাস করাতে অসুবিধা হয় মানুষকে যে পরিবারের ওপরে জেদ করে, পারিবারিক সদস্যদের কারণে আমি এরকম করেছি, বিশেষ করে আমার মায়ের ওপরে আমার অনেক বেশি রাগ বলবো না অভিমান ছিল।
এই অভিমানের জায়গা থেকে আপনি এটা করতেন। আমি হাতটা দেখলাম যখন আপনি আমাদের স্টুডিওতে আসলেন, আমি হাত দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বেশি কাটা, এত বড় বড় কাটা। প্রিয় শ্রোতা, আমরা হাতের একটা ছবি আমাদের ফেসবুকে দিয়ে দিতে চাই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে যখন রাগ প্রকাশ করার কোনো জায়গা থাকে না, তখন মানুষ নিজের উপরে যখন অত্যাচারগুলো করে, সেই অত্যাচারের চিহ্নগুলো সারাটা জীবন শরীরে বয়ে নিয়ে বেড়াতে হয়। আমি যেই সেউতিকে আজকে এখানে প্রেজেন্ট করছি, সেই সেউতি আমাদের কাছে কারো কারো কাছে মডেল হতে পারে। সেই সেউতি আমাদের এই দেশে জন্ম নেয়া, এই সমাজে, এই দেশেরই পারিবারিক প্রেক্ষাপটে বড় হওয়া একজন নারী, এবং এই সেউতির সাথে বাংলাদেশের অনেক মেয়ের শৈশব, অনেক মেয়ের কৈশোর, অনেক মেয়ের বয়সন্ধিকালের অনেক বেশি মিল পাওয়া যাবে। আপনি যদি যান হাতের ছবিটা দেখতে, তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। সেউতি, অনেক বড় বড় দাগ আছে আমাদের ফেসবুকে গেলে ছবিগুলো দেখতে পাবে, এগুলো কি সেলাই দেওয়া হতো কখনো, হয়েছে নাকি এরকমই পড়ে থাকতো?
হ্যাঁ, না, সেলাই দেওয়া হতো বলতে, আমি আসলে প্রথম যেদিন এই কাজটা করেছিলাম তখন ওই মুহূর্তে আসলে আমার হাজবেন্ড সামনে ছিলেন। তো আমার হাজবেন্ডের সামনে যখন আমাকে শাসন করতে গিয়ে আমার গায়ে হাত তোলা হলো এবং ওই একই ঘটনা ঘটলো, আমার মা এবং ভাই দুজন একসাথে আমাকে ফিজিক্যালি হিট করলেন আমার হাজবেন্ড সামনে, তো ওই ব্যাপারটাও সেলফ রেসপেক্ট বা ইগো যা কিছুই বলি না কেন ওই জায়গা থেকে আমি নিতে পারিনি। তখন আসলে প্রথম আমি আমার হাতের কাছে ব্লেডই ছিল, ব্লেডটা নিয়ে জাস্ট মার উপরে রাগ করে সবার সামনে দুটো পৌঁছে দিলাম, টপটপিয়ে রক্ত পড়ছে। আর আমার হাজবেন্ড হচ্ছে চরিত্রগত দিক থেকে খুবই ঠান্ডা, প্রচন্ড ধৈর্যশীল একজন মানুষ, অনেস্টলি মানে আমার প্রতি তার অনেক ডিভোশন ছিল
ওই সময়টাতে।
হ্যাঁ, ও পাজল হয়ে গেল আর ওরকম সিচুয়েশনে টপটপিয়ে রক্ত পড়ছে, একটা পর্যায়ে আমি ফিল করছি যে আমি বোধহয় দাঁড়াতে পারবো না, আমি পড়ে যাব। তখনও আমি ফিল করছি যে আমার গায়ে আমার মা রক্ত দেখার পরও থামেননি, ওনারও সেন্স কাজ করছে না, উনি তখনও আমাকে মেরে যাচ্ছেন, শাসন করে যাচ্ছেন, মানে ওনাদের ভাষায় ছিল ওটা শাসন। ওনারা কোনো কাউন্সিলরের কাছে নিয়ে গিয়েও কাউন্সিলিং করাতেন, তাহলেও বোধহয় ওটাকে আমি অ্যাডপ্ট করতে পারতাম। ওই হচ্ছে আমার প্রথম বদভ্যাসটা তৈরি হয়। তারপরে তো যেটা হলো যে আমার হাজবেন্ড তখন একটু চিৎকার করে কেঁদে উঠলেন, ওই প্রথম আমি পুরুষ মানুষের কান্না দেখলাম, চিৎকার করে কেঁদে উঠে আমার হাজবেন্ড যখন আমার মাকে বললেন যে আপনারা কি মানুষ, আপনারা থামবেন, তখন বোধ হয় আমার মা একটু দিকবিদিক ফিরে পেলেন যে হ্যাঁ ব্লাড যাচ্ছে তুমি হাত দিয়ে। তখন আমার হাজবেন্ড হাতের কাছে একটা কোনো কাপড় টাপড় ছিঁড়ে কোনো মতে আমার ব্লিডিংটা বন্ধ করে কাঁদতে কাঁদতে আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এক কাপড়ে বেরিয়ে যাওয়ার পর তখন আমাকে সেলাই দিতে হলো, কিন্তু আলটিমেটলি মানে যে ব্যাপারগুলো হাতে আমি ঘটিয়ে ফেলেছি এইগুলো তো ভেতরের দাগটা দেখা যায় না, এই দাগটা দেখা যায়, এরকম অনেক দাগ ভেতরেও আছে যেগুলো আসলে ফেসবুক বা নেটে এভাবে এক্সপোজ করা সম্ভব। আমার মায়ের শাসনটা ছিল এরকম যে উনি যখন শাসন করছেন শাসন, তারপরে হয়তো দু চার দিন আমি চোখের আড়াল হয়েছি, তখন উনি ভীষণ রকম দরদের একটা ব্যাপার ওনার মধ্যে, স্নেহময়ী ব্যাপার, মমত্ববোধ, আমাকে মিস করা, পাগলের মতন করে আমাকে খুঁজে বেড়ানো, আমি যোগাযোগ বন্ধ করে দিতাম বা এই ব্যাপারগুলো করে সে খুবই ইমোশনাল হয়ে চলে এসে আমাকে নিয়ে যাওয়া। এভাবে করে যেটা হয়েছে যে আমি বিয়ে করে ফেলার পর থেকে চার বছর আমাকে এরকম প্রচন্ড পারিবারিক টানাপোড়েনের মধ্যে থাকতে হয়েছে। এই ব্যাপারগুলো যদি আমি একটা সুস্থ স্বাভাবিক স্টুডেন্টের মতন করে আমার ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের লাইফটাকে আমি কাটাতে পারতাম, তাহলে হয়তো আমি পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করে একাডেমিক্যালি আজকে যা আছি তার চেয়ে আরেকটু বেশি বেটার কিছু হতে পারতাম। ওটা আমার ক্ষতি হয়েছে, ক্ষতিগুলো হয়েছে আমি ভুলগুলো করেছি বলে, আর আমি ভুলগুলো করেছি আমাকে ভুলগুলো করার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে। চার বছর এরকম টানা পড়েন আমি বহুবার চলে গেছি। আমার কাছে কখনো কখনো মনে হয় আমার একবারের চলে যাওয়াটা যদি আমার বাবা মা আমাকে ছেড়েই দিতেন এত টর্চার বা এত কিছু না করে, তাহলে হয়তো আমি কোন রকম ভাবে সার্ভাইভ করে যেতাম। কিন্তু ওই বারবার চলে যাওয়া, আবার ফিরে আসা, বারবার করে শাসনের মুখোমুখি হওয়া, এই ব্যাপারগুলো থেকে রিলিফ পাওয়াটা আমার খুব জরুরি ছিল, যেটা এক পর্যায়ে গিয়ে ওই চার বছর পরে গিয়ে আসলে হলো। দুই পরিবার বাধ্য হলো একটা মিউচুয়ালাইজেশনে আসতে, বিয়ের চার বছর পর ফ্যামিলিগত মিউচুয়ালাইজেশন হলো এবং তখন আসলে আনুষ্ঠানিকভাবে আমাকে হলো, আমি সংসার করতে শুরু করলাম। সংসার করতে গিয়ে যেটা হলো যে বিয়ের পরপরই চলে গেলে হয়তো আমি শুরু থেকে শিখতে শুরু করে অভ্যস্ততা গুলোকে অ্যাডাপ্ট করে ফেলতে পারতাম, কিন্তু ওই চার বছরের মধ্যে স্বামী স্ত্রী হয়ে থেকেও সংসার করতে না পারার একটা ব্যাপার এবং সিঙ্গেল সিঙ্গেল একটা অ্যাটিচিউড নিয়ে স্বামী স্ত্রী হয়ে থাকার ব্যাপারের গুলো থেকে যেটা হয়েছে যে ততদিনে সংসার করতে গিয়ে চার বছর পরে দেখি যে নিজেদের মধ্যে অনেক কিছু হারিয়ে গেছে। তখন না মা এটা ধরলে ওই যে আঙ্কেল আছে আমার কথা শুনতে পাবে,
তোমার সুবাদে আমি আজকে জাতীয় আঙ্কেল হয়ে যাচ্ছি।
তো সংসার শুরু করলাম যখন, তখন কিছু কিছু ব্যাপার নিয়ে হাজবেন্ডের সাথে মতদৈন্যতা বা একমত হতে না পারার ব্যাপারগুলো আসে। একটা মানুষ আমার সাথে ইনভলভ হওয়ার পর থেকে দেখে আসছে যে সবকিছুই ওর সামনে খুব সহজভাবে হয়েছে, সেটা শাসন হোক আদর হোক, আমি কতটুকু শাসন পেয়েছি কতটুকু আদরের ছিলাম, মানে আমাকে যে অনেক বেশি মূল্য দিয়ে রেসপেক্ট দিয়ে রাখবে বা রাখতে হবে এই ব্যাপারটা কখনো কখনো হয়তো তার মাথা থেকে ব্ল্যাঙ্ক হয়ে যেত। কারণ তো চোখের দেখার অভ্যস্ততা। তো ওই জায়গা থেকে যখন সংসার করতে এলাম, কখনো কখনো ওর ট্রিটমেন্ট গুলো আমার সাথে, বিহেভিয়ার গুলো আমার সাথে মনে হতে লাগলো যে ওরকম হয়ে যাচ্ছে বোধ হয়। ওর কোনো পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগার ব্যাপারগুলো বোধ হয় আমাকে ওভাবেই ট্রিট করতে হবে। মানে আমি চাই না তুমি এটা করো, বা বন্ধু বান্ধব ইউনিভার্সিটি লেভেলে যখন এলাম।
আমি যেটা বুঝতে পেরেছি আপনার কথা শুনে, যে একটা ধরনের একটা ফ্রিডম আপনি এক্সপেক্ট করছিলেন, সেই ফ্রিডমের জায়গাটাতে খুব বেশি লজিক ছিল, কিন্তু সেই ফ্রিডমটা না দিয়ে আলটিমেটলি ওই ধরনের কনজাস্টেড একটা এনভায়রনমেন্টে আপনার সংসারে ছিল, যদি ভুল না করে থাকি।
হ্যাঁ, ওরকমটাই।
ওকে,
তারপরে আমি যখন সংসার লাইফে ঢুকলাম, তখন আসলে আমি প্রফেশনালি আমি নানাভাবে একটু ইনভলভ হয়ে গেলাম। যখন আমি সংসার করছি তখন আমি অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সিটিতে পড়ছি, অ্যাট দ্য সেম টাইম আমি তখন চাকরিতে ঢুকে গেলাম। এই জায়গাগুলোতেও কিছু প্রবলেম ছিল, যে ইউনিভার্সিটির বন্ধুদেরকে নিয়ে একরকমের আমার হাজব্যান্ডের একটা সন্দেহ প্রবণতা তৈরি হতে থাকে ভেতরে ভেতরে। চাকরি করতে যখন গেলাম তখনও ওই ব্যাপারগুলো, এবং কোনো কোনো ক্ষেত্রে একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে বোধ হয় কাজ করতো। আমি সবকিছুই বোধ হয় আমার একটু আর্লি এজ, এটা আমি হয়তো বলবো যে আমার আনফর্চুনেট, আমার জন্য খুব মানে আমি অনেক বেটার কিছু আর্লি এজে পেয়ে গেছি। এয়ারলাইন্সে আমি অ্যাজ এন এয়ার হোস্টেস জয়েন করি, ওইটা আমার হাজব্যান্ডের মধ্যে বোধ হয় কোনো রকম একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করেছিল, যে একটু বেশি স্যালারি, মাত্র ইউনিভার্সিটিতে পড়ছে, আপনি এত টাকা ইনকাম করবে, যার জন্য এত কিছু আমার পরিবারে ফেস করে সংসার করতে এলাম, সংসার করতে এসে আবার এত রকম এত কিছু, সেই জায়গাগুলো থেকে বার্স্ট আউট হওয়ার ব্যাপারগুলো যখন আস্তে আস্তে আসতে থাকে, মানে প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যেই তো কম বেশি খুঁটিনাটি লেগে থাকে, কিন্তু বার্স্ট আউট হওয়ার জায়গাগুলো যখন এলো, যে আমি বুঝতে পারলাম যে আমার চাকরি ক্ষেত্রেও একটা সন্দেহ কাজ করছে, চাইছি না যে আমি ওইভাবে ওর চাইতে একটু আপার ডেজিগনেটেড হয়ে কাজ করি, বা ইউনিভার্সিটি লেভেলে গিয়ে আমি ছেলে বন্ধুদের সাথে মেলামেশা করি বা কিছু।
সুপ্রিয়রিটি কমপ্লেক্স। আমি একটু জাস্ট স্পেসিফিকলি জানতে চাই যে আপনি যে এয়ার হোস্টেস হলেন, এটা কি লোকাল এয়ারে ছিল নাকি ইন্টারন্যাশনালি?
না, ইন্টারন্যাশনালি আমি ফার্স্ট এমপ্লয়ি হিসেবে জয়েন করি, ওটা ছিল ব্রিটিশ এয়ারওয়েজ। ব্রিটিশ এয়ারওয়েজ আমি 3.5 বছর কাজ করি।
আপনি যে দেশ থেকে দেশের বাইরে যেতেন, লম্বা একটা জার্নি থাকতো, লাইক 4 days, 5 days, 6 days, এই ফিরে আসার পরে ট্রিটমেন্টটা কি হতো, বা থাকার সময়টাতে আলটিমেটলি যখন আপনি বাইরে থাকতেন, এয়ারে থাকতেন, তখন ওর অ্যাটিটিউডটা কি থাকতো?
অবভিয়াসলি নেগেটিভ কিছু অ্যাটিটিউড উইথ পজিটিভ ট্রিটমেন্ট আমাকে দেওয়া হতো।
ওকে,
লাইক আমার শ্বশুর বাড়ি থেকে ইনস্ট্রাকশন আসতে শুরু করলো যে এভাবে যদি এরকম প্রফেশনে ইনভলভ হয়ে আমি ক্যারিয়ার করতে চাই, তাহলে সংসারের যাবতীয় দায়িত্ব আমাকেই নিতে হবে, যেহেতু আমার স্যালারি বেশি, রেসপন্সিবিলিটি আমাকেই বেশি নিতে হবে। আমার কারণে কোনো না কোনো ভাবে আমার হাজব্যান্ডেরও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাকে কম্পেনসেট করতে হবে, সোজা কথা। হাজব্যান্ডের মাধ্যমে কথাগুলো আসতো আমার কাছে, বা অ্যাটিটিউডে আমি বুঝতাম, আমি ওর স্পেস গুলো দিতে শুরু করলাম। অনেক বেশি ক্ষেত্র বড় হতে শুরু করলো বলে আমার তখন মানে আমি অনেক বেশি বহির্মুখী হতে শুরু করলাম, আমাকে চাকরি মেনটেন করতে হচ্ছে, অনেক বেশি একটা সময় সংসারের বাইরে দিতে হচ্ছে। আমি যখন চাকরি থেকে অবসরে থাকছি, ডে অফ বা অন্য ছুটির দিনগুলো বা যে কোনো অফ টাইম, আমি তখন সেটা পড়াশোনার পেছনে দিচ্ছি, আর চাকরি করতে গিয়ে পড়াশোনার যে গ্যাপগুলো আমার তৈরি হতো, সেগুলো অবভিয়াসলি আমার ক্লাসমেটদের হেল্প আমাকে নিতে হতো, ক্লাস নোটের ব্যাপারে বা গ্রুপ স্টাডিজের জন্য বন্ধুদের সাথে গিয়ে বসতে হতো, ওখানে একটা বারণ টারণ তৈরি করার একটা চেষ্টা এসেছিল। এবং একটা পর্যায়ে এরকম একটা সিচুয়েশন আমাকে ফেস করতে হলো যে আমার হাজব্যান্ড খুব সিগনিফিকেন্টলি আমার কোনো একজন সহপাঠীকে চিন্তা করলেন যে তার সাথে বোধ হয় আমার কোন রকম একটা ইনভলভমেন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, তা না হলে আমি কেন তার সাথেই এত বেশি যোগাযোগ করি, তার কাছ থেকেই কেন আমার এত পড়াশোনার ব্যাপারে হেল্প
নিচ্ছিল।
আমার প্রতি সে অনেক বেশি কোঅপারেটিভ ছিল আমার ক্লাসমেট হিসেবে, সেই কারণেই হয়তো আমি আসলে ওই স্কোপটা অনেক বেশি নেওয়ার চেষ্টা করতাম।
এই জায়গাটা থেকে কনসেপ্টের জায়গা থেকে আপনি যদি এরকম করে থাকেন, তাহলে আপনি সেটা স্বীকার করবেন কিনা? লাইক হাজব্যান্ডের সাথে বা যে পরিবারে আপনি আছেন, সংসার করছেন, সেখানে তো এক ধরনের দূরত্ব বলি যায় বা কমপ্লেক্সিটি বলি, সেটা তো ফেস করতেই হচ্ছে আপনাকে। সেই সময়টাতে কিন্তু শেয়ারিং এর কিছু মানুষের দরকার হয় নিজেকে হালকা করার জন্য। আপনার যে ফ্রেন্ডের সাথে আপনার এই ধরনের সহপাঠী যাকে বলছেন যে হেল্প গুলো পাচ্ছেন, তার সাথে ইন্টারনাল এই ব্যাপারগুলো শেয়ার করছেন কিনা?
না, আমি পার্সন লাইক আমি ভীষণ রকম ইন্ট্রোভার্ট একটা মেয়ে, কারণ আমি এক্সট্রোভার্ট হওয়ার সুযোগই পাইনি।
ওকে ওকে,
তো দ্যাটস লাইক ক্যারেক্টারিস্টিক্সের জায়গা থেকে আমি ভীষণ রকম ইন্ট্রোভার্ট একটা মেয়ে, আর সময়ও আসলে আমি অত পেতাম না।
বন্ধুটিকে আপনার হাজবেন্ডের সাথে বা আপনার ফ্যামিলিতে নিয়ে এসে কখনো ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন?
হ্যাঁ, আমি সবসময় খুব ওপেন মাইন্ডেড, মানে ইন্ট্রোভার্ট থেকেও আসলে আমি আমার এক্সপেকটেশনের জায়গা থেকে আমি যেভাবে নিজেকে ভাবতাম যে আমি এভাবে পেলে আমার জন্য ভালো হতো, আমি সেই ব্যাপারগুলো খুব মেনটেন করার চেষ্টা করতাম যে আমি কারোর সাথে মেলামেশা করলে সেখানে যেন কারোর কোনো প্রশ্নবোধক চিহ্ন তৈরি না হয়। তো দ্যাটস ওয়াই ও খুব ফ্রিকোয়েন্টলি আমার বাড়িতে আসা যাওয়া করতো, আমার বাবা মার বাড়িতেও তার এন্ট্রেন্স ছিল। আমি জানি না, তো তখন সন্দেহের জায়গা থেকে একটা ব্যাপার যেটা আমার হাজবেন্ড করলেন যে আমার অজ্ঞাতে আমার ক্লাসমেটকে সে ফোনে বা যে কোনো ভাবেই হোক তার সাথে মিসবিহেভ করে এবং তাকে এরকম কিছু ইঙ্গিত দেয় যে তুমি তুমি আমার ওয়াইফকে ডিস্টার্ব করছো বা কিছু, ওর সাথে মেলামেশাটা তুমি বন্ধ করো, আমি পছন্দ করছি না। তো এরকম বহুবার বলার পরেও আসলে আমি চাইতাম না বলে, মানে ও যখন এসে আমাকে আবার ইনফরমেশন গুলো দিত তখন আমার ভেতর একটা জেদ তৈরি হতো, তো যে কারণে আমি চাইতাম না যে কোনোভাবেই ওর সাথে আমার যোগাযোগটা বিচ্ছিন্ন হোক। এরকম অনেকবার যখন ঘটলো দু চারবার, তখন আমার বন্ধু একদিন খুব রিয়্যাক্ট করে আমার হাজবেন্ডকে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে ফেললো যে হ্যাঁ আপনার বউর সাথে আমার কিছু আছে।
প্রিয় শ্রোতা, প্রিয়তির ঘন্টা আরো একবার আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক 12:06 আমরা ফিরে আসবো সেউতির জীবনের অপ্রিয় সত্য, এবং সেউতি আজকে যেভাবে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে এখানে কনফেস করছে তার একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। কিন্তু কি সেই ভুল বা অপরাধ যেটাকে আমরা যাহা বলিব সত্য বলিব মূল জায়গা ভেবে থাকি, সেই অপরাধের জায়গা দিতে আমরা এখন পর্যন্ত আসতে পারিনি, সেটা আসবো রাত 12:00 সংবাদের পরপরই। সেউতি আমাদের মতোই সমাজে সাধারণ মানুষ, কিন্তু একটু অসাধারণ এই জায়গাটিতে যে সে বাংলাদেশের বিনোদন জগতে কারো কারো কাছে খুব বেশি পরিচিত, কিংবা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আরো অনেক বেশি পরিচিত হয়ে যাবে, তাকে দেখে অনেকে চিনবেন, তার নাটক অনেকে দেখেছেন এবং তার একটি ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া আছে, তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে যাওয়ার পরে লাইক দিতে ভুল করবেন না। আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06।
যাহা বলিব সত্য বলিব,
প্রিয় শ্রোতা, রাত 12:06 আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে, এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 90.2। আজকে যাহা বলিব সত্য বলিবতে রয়েছে সেউতি, এবং সেউতির একমাত্র কন্যা আমাদের অনেক আদরের ভাষা, ভাষা এখন খেলাধুলো করছি। যাই হোক, পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে সেউতি এবং সেউতির মেয়ে রয়েছে। সেউতিকে আমরা আমাদের অনুষ্ঠান থেকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই, এই কারণে যে তার মতো জায়গা থেকে আমাদের মতো সমাজে এসে এরকম লাখো মানুষের সামনে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো শুধুমাত্র আপনাদের উপকারের জন্য তুলে ধরা অত্যন্ত সাহসী একটি কাজ, এই সাহসী কাজকে আমরা অনেক অনেক বেশি কংগ্রাচুলেট করি, অনেক বেশি থ্যাঙ্কস জানাই। প্রিয় শ্রোতা, আমরা ফিরে যেতে চাই তার কাছে, তবে আপনাকে বলছি আপনি যদি মনে করেন যে আপনার জীবনে কোনো ভুল রয়েছে, অপরাধ রয়েছে, সেটার পেছনে শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সেই ভুল ও অপরাধের অদ্ভুত রকমের শাস্তিমূলক একটি পরিণতি রয়েছে, তাহলে আপনি এসে আমাদের এখানে কনফেস করতে পারেন। নিয়মটা হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করবেন যদি আসতে চান। প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা ফিরে যাচ্ছি সেউতির কাছে। সেউতি, যেখানটা আমরা ছিলাম যে আপনার হাজবেন্ড যিনি ছিলেন তাকে আপনার ওই ফ্রেন্ড রাগ করেই বলে ফেলেছে হ্যাঁ আপনার সঙ্গে তার রিলেশন আছে, তারপর?
তারপর ওই মুহূর্তে আমার হাজবেন্ড খুব ব্ল্যাঙ্ক হয়ে গেলেন, মানুষজনের সামনে ওরকম একটা কথা বলে ফেলা,
ফেস টু ফেস ছিল,
একদম ফেস টু ফেস, এখানে আমিও ছিলাম। খুব শান্ত মানুষের ভেতরে আসলে যখন বিকৃতপনা বা বিষয়গুলো কাজ করে তখন বোধহয় এরকমই হয়। আমাকে খুব শান্তভাবেই উনি ওখান থেকে হাত ধরে নিয়ে বাড়িতে এলেন। বাড়িতে আসার পর যেটা আমাকে ফেস করতে হলো সেটা হলো যে ফার্স্ট অফ অল আই গেট ওয়ান স্ল্যাপ, তারপরে যেটা হলো যে অ্যাকচুয়ালি আমার হাত বেঁধে আমাকে কিছু স্ল্যাং ইউজ করতে করতে আমার হাজবেন্ড আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করলেন, দ্যাট মিন্স আই বিং রেপড। তো ওই সিচুয়েশনের পর আসলে আমি খুব ব্ল্যাঙ্ক হয়ে যাই এবং মেবি 3-4 দিন বোধহয় আমি কথা বলতে পারিনি।
আমি একটু পেছনে ফিরে নিয়ে যেতে চাই আপনাকে, যখন এই ধরনের ঘটনা আপনার ফ্রেন্ডটা করলো রাগের বশবর্তী হয়ে, মানে আপনার সামনেই ঘটনাটা ঘটেছে, তখন আপনি কি কোনো প্রতিবাদ করেছিলেন ওই মুহূর্তে?
হ্যাঁ, আমি আমি জাস্ট সিম্পলি বললাম যে তুমি এভাবে কথা বলো না প্লিজ, বাট আসলে আউট অফ কন্ট্রোল চলে গেছিল সিচুয়েশনটা, তো আমি খুব ওখানে নির্লিপ্তই ছিল আমার।
ঘটনাটা তো ধাম করে ঘটেছে বলে মনে হয় না, কারণ অনেক আগে থেকে একটা সন্দেহের ব্যাপার ছিল আপনার হাজবেন্ডের, সুতরাং এই ব্যাপারটা নিয়ে আপনার ফ্রেন্ড অনেক বেশি ইরিটেটেড ছিলেন, বা যে কোনো কারণেই হোক অনেক আগে থেকে ধীরে ধীরে ব্যাপারটা জমেছে এবং শেষ পর্যায়ে গিয়ে বাস্ট আউট হয়েছে। ফাইন, তারপর?
তারপর ওই সিচুয়েশনটা ফেস করার পর আমার হাজবেন্ডের সাথে আমি তিন চার দিন এরকম ছিল যে আমি একটু সিক হয়ে গেছিলাম, যেটার কারণে আবার আমার ফ্যামিলির একটা ইনভলভমেন্ট আসে ওখানটাতে, আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়, কারণ আমি একদম কথা বলছিলাম না। সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার পর আমাকে সামহাও কিছু মেডিকেশন দেওয়া হয়, আমার সাথে কাউন্সিলিং করে জানতে চাচ্ছিল যে আসলে কি হয়েছিল, কখন থেকে আমি কথা বলছি না, আমি কিছু মনে করতে পারছি কিনা বা কিছু এরকম। তো তারপর আমি আলটিমেটলি ওই জায়গা থেকে ফিরে আসি সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট নিয়ে, যদিও তার পরে আমার হাজবেন্ড অনেক গিলটি ফিলিংস তার হয়েছিল, কিন্তু আসলে সম্পর্কের জায়গা থেকে আমি আর ফিরতে পারিনি। তো ওখান থেকেই হাজবেন্ড ওয়াইফের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে, এবং ওই দূরত্ব থেকে একটা পর্যায়ে সেপারেশন।
এই ঘটনার কতদিন পরে সেপারেশন হয়েছিল?
এই ঘটনার অনেকদিন পর, কারণ এই ঘটনা ঘটার পরে অনেকটা সময় নেওয়ার কারণ ছিল যে তবু কোনোভাবে চেষ্টা করে যাচ্ছিলাম আমি যে সংসারটা করবো, যেহেতু আমার কোথাও ব্যাক করার আর জায়গাটা নেই নিজের পছন্দে এরকম করে বিয়ে করে চলে আসার জন্য। সেপারেশনে চলে যাওয়ার পর ওইটা তখন আমার আরেকটা লাইফ শুরু হয়ে গেল। লাইফে তখন মাত্র দুটো জিনিস নিয়ে ব্যস্ততা ছিল, একটা হচ্ছে আমার চাকরি, একটা হচ্ছে আমার মিডিয়া লাইফ। আর মাঝখানে ছোট্ট করে একটু বলে রাখি, মিডিয়ার সাথে আমার সম্পৃক্ততাটা হয়েছিল 2004 সাল থেকে, আর আমি এখন আসলে যেই জায়গাটাতে আছি ইটস অ্যারাউন্ড 2008 or 2009।
ওকে,
2004 সালে আসলে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পাই নাটকে অভিনয়ের মাধ্যমে, যেই কারণে আসলে খুব পার্টিকুলারলি আমি আমাকে একজন অভিনেত্রী বলতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এই অভিনয় জগতে কাজ করতে করতে এবং সেপারেট ছিলাম, মেন্টালি কিছু ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন সবকিছু মিলিয়ে লাইফে প্রফেশনালি আমি যথেষ্ট সাকসেস একজন পেশাদার নারী হিসেবে আমি আমাকে ভাবতে খুবই প্রাউড ফিল করি। তো ওটা নিয়ে আমার কোনো ফ্রাস্ট্রেশন ছিল না, বাট আমার একটা ফ্রাস্ট্রেশন যেটা কাজ করতো যে আসলে আমি কখনোই হ্যাপি হতে পারলাম না, এত ভুল একটা মানুষ লাইফে করতে পারে, এখন আমার ভুলগুলো কি ভুল নাকি অভ্যস্ততায় পরিণত হবে?
আফটার সেপারেশন আপনি হবে চিন্তা করছেন?
হ্যাঁ। ওকে, ওই রকম একটা সময়ে একটা লম্বা সময় একা কাটাচ্ছি, যে সময়টাতে আসলে ডিপ্রেশনের মধ্যে থাকতে থাকতে আমি হয়তো আমার সাবকনশিয়াস মাইন্ডেই চিন্তা করতাম যে এত কিছু জমে আছে আমার ভেতরে, যেই জায়গাগুলো কোথাও শেয়ার করা দরকার আমার, কোথাও গিয়ে একটু উগলে দিতে পারলে হয়তো আমার একরকমের একটা স্বস্তি বোধ করতাম। আই ওয়াজ নট নিডি ফর দ্যাট, ওটা আমার একটা রিল্যাক্সেশনের ওয়ে হয়তো আমি ভাবছিলাম। ওই রকম জায়গা থেকে সবার সাথে একটু ওপেন মাইন্ডেড হয়ে এবং ওপেনলি মেলামেশাটা করতাম। আই উড লাইক টু বি ভেরি ফ্রেন্ডলি বাট নট ফ্র্যাঙ্কলি। তো ওরকম ফ্রেন্ডলির অ্যাটিটিউড গুলোকে হয়তো অনেক সময় আর কি মিশন করে ফেলে।
খুব স্বাভাবিক ভাবেই সেটা সত্য আমাদের সোসাইটিতে। এবং একটা জানার জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে যে আপনি যখন সেপারেশনে চলে গেলেন সেই সময়টাতে কি আপনি টার্ন ব্যাক করেছেন আপনার ফ্যামিলিতে, নাকি আপনি আলাদা বসবাস করছেন?
না, আমি সিঙ্গেল থাকতাম।
একা থাকতেন ওই সময়টা থেকে? ফ্যামিলি থেকে কি বলা হতো?
ফ্যামিলি থেকে আসলে বলা হতো যে মিউচুয়াল করে ফেলো।
সেপারেশনের পরেও?
না, তখন আমরা অফিসিয়ালি ডিভোর্সে যাইনি, আমরা সেপারেট থাকছিলাম।
ওকে ওকে,
বাসা থেকে সবসময় যেই বিষয়টাকে মেনে না নেওয়ার কারণে আমাকে একসময় অনেক টর্চার্ড হতে হয়েছে, ওই বিষয়টার সাথে আবার সম্পৃক্ত হওয়ার জন্য আমাকে একসময় টর্চার্ড হতে হয়েছে। আমার ফ্যামিলি কখনোই আমাকে আমার কোনো প্রবলেম নিয়ে গেলে আমাকে পাত্তা দিতে চাইতো না, তো যে কারণে আমি সবসময় একটু ফ্যামিলি থেকে বিমুখ থেকেছি। আর যেহেতু সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম, সলভেন্ট ছিলাম, তো সেই জায়গা থেকে ওই স্ট্রাগলটা করার একটা এনার্জি বরাবরই ভেতরে থাকতো যে আমি একাই আমাকে হ্যান্ডেল করতে পারবো। তো আমি সিঙ্গেল থাকতাম তখন। সিঙ্গেল থাকছি, একটা সফিস্টিকেটেড জবের মধ্যে ছিলাম, এটা মানুষ খুব সম্মানের সাথেই বলেন, বা ওই সম্মানটা আসলে আল্লাহর রহমতে আমি পেয়েও এসেছি। অ্যাট দ্য সেম টাইম খুব আকর্ষণীয় একটা জগতের মধ্যে, আরো একটা ক্ষেত্রতে আমার বিচরণ, টেলিভিশন অভিনেত্রী, সবকিছু মিলিয়ে মানুষ হয়তো অনেক রকম ভাবতো, সেই ভাবনার জায়গা থেকে অনেক অনেক রকম ভাবে আসলে আমার ওই সিঙ্গেল থাকার সময়টাতে সুযোগ অনেক নেওয়ার চেষ্টা করেছে। ওই সুযোগ যারা নেওয়ার চেষ্টা করেছি তাদের মধ্যে আসলে আমি অবচেতনে কাকে সুযোগটা দিয়ে ফেলেছিলাম, দ্যাট ওয়াজ এ কোয়েশ্চেন ফ্রম মি টিল টুডে। ওই সময়টাতেই আসলে আমি একটা এক্সট্রা রিলেশনে জড়িয়ে পড়ি। বাট দ্য থিং ইজ, আমি যখন রিলেশনে জড়িয়ে পড়ি তখন রিলেশনটা মোটামুটি একটু লঙ্গার হওয়ার পরপরই আমি আমার হাজবেন্ডকে খুব বোল্ডলি কনফেস করেছিলাম যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট, মানে তুমি এভাবে সেপারেট থাকছো কি আবার সবকিছু একটু থিতিয়ে এলে পরে মিউচুয়ালাইজেশনের জন্য, নাকি তুমি অফিসিয়াল কোন স্টেপ নেবে সেটা ডিসিশন নিতে পারছো না? যদি ইনডিসিশনে ভুগে থাকো তাহলে ডিসিশনটা একটু আগে নেওয়ার চেষ্টা করো, কারণ আমি একটা রিলেশনে চলে আসছি আর রিলেশনটাতে আমি সিরিয়াস হতে চাচ্ছি। তো তোমার সিদ্ধান্তের কারণে আমি আসলে সময়টাকে ওয়েস্ট করতে চাচ্ছি না, আমাকে রিলিফ দিয়ে দাও। ওরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে আমাদের হাজবেন্ড ওয়াইফের ডিসিশন ইনডিসিশন এই ব্যাপারগুলো চলছে। আর এদিকে আমি যার সাথে সম্পর্কে জড়িয়ে গেলাম তার কিছু ব্যাপার আমার মধ্যে ইনজেক্ট হতে থাকছিল, লাইক তার কিছু ফ্রাস্ট্রেশন।
আমি জায়গাটা একটু জাস্ট ইন্টারাপ্ট করছি আপনাকে, সেটা হচ্ছে যে একজন যিনি এসছেন তিনি নিশ্চয়ই মিডিয়া ওয়ার্ল্ডের কেউ, হু ইজ দ্যাট গাই? অ্যান্ড খুব স্বাভাবিকভাবে দুজন মানুষ যখন পাশাপাশি থাকবে এবং ইন্টার কানেকশনের দিকে যাবে তখন স্বাভাবিকভাবে দুজন মানুষের কিছু ট্রান্সফরমেশন থাকে, লাইক আপনার ফিলিংস গুলো আপনি তাকে ট্রান্সফর্ম করছেন, তার ফিলিংস গুলো সে আপনাকে ট্রান্সফর্ম করছে, দ্যাট ইজ মাচ মোর ন্যাচারাল, ঠিক আছে, ওটা আমরা কনফার্ম। কিন্তু হু ইজ হি এবং কিভাবে সেটা হলো?
আমরা একই মাধ্যমে কাজ করি আসলে, ডিরেক্টলি তার নাটকে না, আসলে তার সাথে যখন আমার পরিচয় হয় উনি তখন একজন খুব সুপরিচিত ডিরেক্টরের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন। তো কমিউনিকেশনটা কাজ করতে যখন গেছি তখন অনেক বেশি ওই নাটকের খাতিরেই ওনার সাথে হতো বলে একটা বন্ধুত্ব সুলভ ব্যাপার ওনার সাথে আমার আস্তে আস্তে তৈরি হতে থাকে। ভদ্রলোকের নাম এখন অবশ্য উনি হয়তো আমি জানি না একজন সোলো ডিরেক্টর হিসেবে আইডেন্টিফাইড কেউ একজন মিডিয়ার। সম্পর্কটা ওই ফার্স্ট কাজটা যখন আমি ওদের টিমে করতে গেলাম ওই ইউনিটে তখন হলো, তখন উনি আমাকে একটা প্রস্তাব দিলেন, মানে একটা সম্পর্কের প্রস্তাব ছিল, লাইক ওনার একটা ডাইভ হয়েছে আমার প্রতি বা সবকিছু কিছুটা সিম্পাথাইজড হয়েও। তো উনি যখন আমাকে প্রস্তাব দিলেন একটা সম্পর্কের জন্য আমি হ্যাঁ বা না আসলে কিছুই বলিনি, কিন্তু সাইলেন্টলি থেকেও আসলে আমি সম্পর্কটার মধ্যে জড়িয়ে গেছি। ওটা হয়তো কিছুটা আমার ইন্টেনশনালি ছিল, কিন্তু আমার তখন একটা জায়গা দরকার হচ্ছিল, একটা কোম্পানি বা একটা শেয়ারিং এর জায়গা বা পাশের একটা মানুষ, আমি ফিল করছিলাম যে আমার কেউ একজন দরকার। ওই রকম জায়গা থেকে আস্তে আস্তে কিছু এক্সপেকটেশন তৈরি হওয়া একটা স্টেজ এলো যে ভদ্রলোক আমার কাছে কনফেস করলেন হি ওয়াজ অলসো আ ম্যারিড পার্সন। তো ওনার কিছু ফ্রাস্ট্রেশন ছিল ওনার কনজুগাল লাইফে, ফ্রাস্ট্রেশন গুলো এরকম ছিল যে 12 ইয়ার্স ম্যারিড লাইফ but he didn't have any issue. ওই জায়গা থেকে ওনার নেক্সট একটা এক্সপেকটেশন হচ্ছে আমার সাথে উনি যদি কোনো সম্পর্কে আসেন তাহলে ওনার ফার্স্ট এক্সপেকটেশনের জায়গাটা হচ্ছে বা ইন্টেনশনটা হচ্ছে যে আসলে উনি সম্পর্কটা করে একটা বেবি এক্সপেক্ট করছেন আমার কাছ থেকে। তারপরে আমি ওই যে বললাম যে স্টেজ পার হতে হতে একটা পর্যায়ে গিয়ে তখন এই ব্যাপার।
ওকে ফাইন, আমি এই পর্যায় থেকে আপনাকে একটু পিছন থেকে ফিরে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে যখন তিনি আপনাকে প্রপোজ করছেন লাভের জন্য দ্যাট মোমেন্টসে তার ফ্যামিলি স্ট্যাটাসটা কি, মানে আপনি কতটুকু জানতেন?
আমি জানতাম,
ফুল জানতেন।
ফুল বলতে ফার্স্ট প্রোফাইল ইনফরমেশন যেরকম হয়,
ওকে ফাইন,
সবকিছুর মধ্যে দিয়ে সম্পর্কটা আলটিমেটলি হলো এবং ওই সম্পর্কটা একটা একটা ধাপ পেরিয়ে একটা ধাপে যখন এলো যে সম্পর্ক থেকে কিছু পরিকল্পনার দিকে যাওয়া।
আচ্ছা, যখন সে আপনাকে প্রপোজ করছে লাভের জন্য দ্যাট মোমেন্টে আপনার কোয়েরিটা কি ছিল? তুমি তো ম্যারিড
না। অ্যাকচুয়ালি আই ডিডন্ট হ্যাভ এনি কোয়েরি, বিকজ আমি তখন কনসিয়াস না হয়ে ইমোশনটা অনেক বেশি প্রায়োরিটি দিয়েছিলাম।
তার মানে আপনি ফর্মালি চিন্তা করেননি যে ওনার একটা ফ্যামিলি আছে, উনি স্টিল একটা ম্যারিড লাইফ লিড করছেন, সো ওই জায়গাটা থেকে তাকে লাভ করা যাবে কি যাবে না আপনি চিন্তাটা তখন করেননি? দ্যাট ইজ দ্য বিগ মিস্টেক, রাইট? ওকে ফাইন। প্রিয় শ্রোতা, আমরা একটা জায়গায় ক্লিয়ার হয়েছে, আমরা আরেকটু নোট করতে চাই আপনাকে। সেউতি বর্তমান যে বর্ণনার কথাটা আমরা শুনছি সেটা হচ্ছে সেউতি সেপারেশনে ছিল তার হাজবেন্ডের সাথে এবং সেপারেশন ইন দ্য সেন্স অফিসিয়ালি কোনো সেপারেশন না, কিন্তু তারা দুজন আলাদা থাকতো এবং মেন্টালি খুব স্বাভাবিক এই সময়টাতে যখন সে মেন্টাল ডিজাস্টারের মধ্যে রয়েছে সে মেন্টালি একজন মানুষকে ফিল করছে এবং স্বভাবতই দেখবেন যে তার যে ফ্রেন্ড সার্কেল আইদার সেটা মিডিয়া অথবা কাজের ক্ষেত্র সেখান থেকে কেউ একজন, তিনি এই মিডিয়া জগতেরই খুব প্রমিনেন্ট কেউ, তার প্রতি তার একটা উইকনেস গ্রো করলো এবং সে প্রস্তাবটা স্বভাবতই তার কাছ থেকে এসছে। এবং সেই সময়টাতে আমি যে কোশ্চেনটা তাকে করছিলাম জাজমেন্টের জায়গা থেকে যে তার তো ফ্যামিলি ছিল, আপনি না হয় ডিভোর্সের চিন্তা করছেন, সেই সময়টাতে সে ম্যারিড ছিল, তারপরেও আপনি কেন তাকে কোনো কোয়েরি আপনি সেই সময়টাতে করেছিলেন কিনা, এবং অ্যান্সারটা হচ্ছে যে তিনি ওই সময়টাতে আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনাই করেননি, ইমোশনালি তিনি তাকে অনেক বেশি ফিল করতেন। লেট ইট বি কন্টিনিউড, আমরা দেখি সামনের দিকে কি হয়। তারপর
এরকম একটা পর্যায়ে গিয়ে যখন সম্পর্কটা পরিকল্পনার দিকে যাচ্ছিল, তখন একটা পর্যায়ে আমার হাজবেন্ডের সাথে তখনও সেটেলমেন্টে না যেতে পারার দরুন আমি একটু অন্যরকম কিছু চিন্তা করছিলাম লাইফে, যে আলটিমেটলি আমি কি করব, আমি কিভাবে আসলে সেটেল হতে পারি, মানে ফ্লোটিং অবস্থায় আছি। সেই রকম জায়গা থেকে আমি ভাবছিলাম যে আমি দেশের বাইরে চলে যাব, বা ওরকম কোথাও মাইগ্রেশন নিয়ে আমি হয়তো বাইরে কোথাও সেটেল হবো। ওরকম চিন্তা ভাবনা যখন করছি তখন আমার সাথের ওই আমাকে বাধ্য হয়ে ভদ্রলোক কথাটা আসলে
ভদ্রলোক এই ঘটনার এই জায়গাটা অবশ্যই ভদ্রলোক, দেখি আমরা শেষ পর্যন্ত কি থাকে।
তো ভদ্রলোক আমাকে যে একটা প্রস্তাব দিলেন যে তুমি যদি বাইরে চলে যাও সেই ক্ষেত্রে তুমি আমাকে কোনো ভাবে নিয়ে যেতে পারবে কিনা,
মানে হি ওয়ান্টস টু গো উইথ ইউ।
দ্যাট টাইম আপনি কোয়েরির যে প্রশ্নটা আমাকে অনেক আগে করেছেন, কোয়েরির বিষয়টা আমার কাছে তখন এসেছে। দ্যাট টাইম আই আস্ক টু হিম যে আমি যে আপনাকে বাইরে নিয়ে যাব উইদাউট এনি লিগাল পেপারস আর লিগাল রিলেশনশিপ, তো আমি আপনাকে স্পন্সর করতে পারবো না, তার জন্য আমার কিছু লিগাল ডকুমেন্টস লাগবে। তুমি তখন আমাকে খুব হাসতে হাসতে বললেন যে হ্যাঁ আমি কি তোমাকে বলেছি যে উইদাউট লিগাল পেপারস বা উইদাউট লিগাল ইন রিলেশনশিপ তুমি আমাকে স্পন্সর করো। তো আমি তখন একটু ওনার দিকে স্টেয়ারলি তাকিয়ে থাকলাম, আবার জিজ্ঞেস করলাম যে আমাকে একটু পরিষ্কার করবেন। তো আমার জায়গা থেকে আসলে ছিল যে আমি একটা কোম্পানি চেয়েছি, তো আমি কোম্পানি তাকে ক্যারি করে যাচ্ছিলাম। ইট কুড বি অ্যাজ আ ফ্রেন্ড অর আ লিটল বিট মোর দ্যান ফ্রেন্ডশিপ। কিন্তু ওনার দিক থেকে উনি ওনার ফ্যামিলি এক্সিস্টিং থাকা অবস্থায় এভাবে করে রিলেশন করলেন, প্রস্তাব দিলেন, এবং এভাবেও ভাবছেন যে আমার সাথে উনি লিগাল রিলেশনশিপ করে দেশের বাইরেও চলে যাবেন। তখন আসলে আমার কাছে কোয়ারির ব্যাপারটা এসেছিল যে আসলে এতটা আপনি কেন ভাবছেন, বা যেটা আপনি আসলে ইঙ্গিত করছেন সেটা আপনি কতটা ভেবে ডিসিশনটা নিয়ে আমাকে ইঙ্গিতটা করছেন। ওই মুহূর্ত থেকে ওই প্রস্তাবটা, মানে উনি যে লিগাল রিলেশনশিপের ব্যাপারটা বললেন ওই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করলাম। তখন আমার মাথায় ঢুকলো যে আসলেই তো একটা রিলেশন যখন হয়েছে এটার একটা এক্সপেকটেশন থাকতেই পারে, আর উনি তো আমাকে প্রস্তাব করছেন, তো আমি প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করতেও পারি, আমার প্রবলেম নাই। তো
ইন দ্যাট মোমেন্টে আপনাকে সে বলছে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য, এবং আপনি বলছেন সেটা লিগ্যাল, লিগ্যালি মানে হচ্ছে হলো তার যে এক্সিস্টিং রিলেশনশিপ তার ওয়াইফের সাথে সেটাকে ডিভোর্স করতে হবে এবং আপনাকে বিয়ে করতে হবে। ইজ দ্যাট হোয়াট?
না, কাকে ডিভোর্স করে কি করে সে আমার সাথে লিগাল পেপার শো করবে, দ্যাট ওয়াজ নট মাই হেডেক। আমার হেডেক ছিল যে আমার সাথে রিলেশনশিপের লিগাল পেপারস লাগবে, সেটা আমাকে অবশ্যই বিয়ে করে।
ওকে ফাইন, তার মানে তার যে এক্সিস্টিং রিলেশনশিপ আছে সেটাতে কোনো হ্যাম্পার না হলেও চলবে, বা ওটা আপনার মাথায় ছিল না?
না, যে একটা রিলেশনশিপ এক্সিস্টিং রিলেশনশিপের মধ্যে থেকে এসে মেনটেন করছে, দায়িত্বটা তার উপরেই বর্তায় যে আদার্স রেসপন্সিবিলিটিস গুলো সে কি করে মেনটেন করে সে নিজেকে সেটেল করবে।
বাট টু বি অনেস্ট, আপনি কি চাইতেন? আপনি কি চাইতেন যে সে এক্সিস্টিং সেটা মেনটেন করুক, আপনার কোনো প্রবলেম
নেই? হ্যাঁ, আমার কোনো প্রবলেম ছিল না।
ইট ওয়াজ রিয়েলি লাইক দ্যাট?
হ্যাঁ, কারণ বারবারই আমি আজকে কথা বলার শুরু থেকে একটা কথা অনেক ট্রান্সপারেন্টলি রিপিট করেছি যে আমি একটা জিনিস আমার এক্সপেকটেশনের জায়গা থেকে এবং আমার ফ্যামিলিগত শাসন বাড়ানোর জায়গা থেকে আমার ভিতরে একটা টেন্ডেন্সি ছিল যে আমি একটু ওপেন মাইন্ডেড বা একটু ওপেনলি সবকিছু ভাবতাম, বা বলা যায় যে একটু ওয়াইডলি চিন্তা করতাম, যেটা হয়তো বা কখনো কারো কাছে একটু অ্যাবনর্মালও মনে হতে পারে, আমি জানি না।
রাইট, এগ্রিড। তাহলে এটা নিয়ে তো আপনাদের মধ্যে ততদিন পর্যন্ত কথা হয়েছে বিষয়গুলো নিয়ে।
জি জি,
ফাইন। ওনার জায়গা থেকে পয়েন্ট অফ ভিউটা কি ছিল?
এই পর্যায়ে যখন আলোচনার জায়গাগুলো চলে আসলো তখন উনি আমাকে বললেন যে চলো লাইফ একটা জুয়া খেলেই ফেলি,
চলো লাইফ একটা জুয়া খেলেই ফেলি।
এখন সেটা কি উনি মানে ওনার ফার্স্ট ওয়াইফকে দেখে আমাকে বিয়ে করার ব্যাপারটাকে জুয়া খেলা বলেছেন নাকি বলেছেন এটা আমার কাছে আজ অব্দি স্পষ্ট না, কিন্তু আমার দিক থেকে আমার যথেষ্ট স্পেস ছিল, অ্যাজ ইউ ফিল কমফোর্ট সেভাবেই রিলেশনটা ক্যারি হবে।
এইরকম একটা সিচুয়েশন নিয়ে আপনি আপনার অফিসিয়ালি যে হাজবেন্ড তখন আপনার অফিসিয়ালি সেপারেশনে জানেন, দ্যাটস ওয়াই আই এম ইউজিং দ্যাট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। তার কাছে গিয়ে বললেন যে আমি ফাইনালি চিন্তা করছি, সুতরাং তুমি আমাকে কি করবে না করবে দ্রুত জানাও, তাই তো? ওকে ফাইন, লেট ইট বি কন্টিনিউ। তারপর
স্টেজটা হচ্ছে যে বিয়ে করবার বা ওরকম সামাজিক স্বীকৃত একটা ব্যাপারের মধ্যে চিন্তা ভাবনা চলছে। যে চিন্তা ভাবনার মধ্যে থাকাকালীন অবস্থাতেই ওনার আরো একটা প্রস্তাব, সেটা হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম যে ওনার 12 ইয়ার্স ম্যারিড লাইফে ওনার কোনো ইস্যু ছিল না, ডিউ টু সাম অফ কমপ্লিকেশন অফ হিজ ওয়াইফ।
আমরা যদি আরো পরিষ্কার করি তাহলে তার কোনো বেবি ছিল না, এবং এই এই বেবি না থাকার পেছনের কারণ ছিল আলটিমেটলি তাদের দুজনের মধ্যে তার ওয়াইফ, সেটা সেই আপনাকে বলেছিল, রাইট? ওকে ফাইন।
তো দ্যাটস ওয়াই তার একটা আর্ক ছিল, একটা সন্তান সে চায়। তো ওই রকম জায়গা থেকে আমাকে বললো যে সম্পর্কটার মূল আসলে ইন্টেনশন হচ্ছে এটাই, আমি যদি সেকেন্ড টাইম কখনো কিছু ভাবি বা কোনো সিদ্ধান্ত নিই বা কোথাও ইনভলভ হই কিছু করি, তাহলে মানে জাস্ট তুমি আমাকে একটা বেবি দিতে পারবে কিনা, সেই ক্ষেত্রে আমার পুরো পৃথিবী থাকবে একদিকে, তুমি থাকবে আরেকদিকে। তো আমি যথেষ্ট সম্মানিত বোধ করলাম, অ্যাজ অ্যান ইমোশনাল ফুল, একটা পুরুষ মানুষ আমাকে এতটা দিয়ে দিচ্ছে একেবারে একদিকে দুনিয়া আরেকদিকে আমি। তো আমিও অনেকটা গা ছাড়া ভাবে মেলামেশা করতে শুরু করলাম। মেলামেশাটা স্বাভাবিক যোগাযোগের চাইতেও একটু বেশি ছিল। ওরকম একটা সিচুয়েশনে আসলে এক সময় আমি কনসিভ করে যাই, আর যখন আমার প্রেগন্যান্সির আড়াই মাস চলে তখন আমি বুঝতে পারি যে আমি কনসিভ করে গেছি।
ওকে, ততদিনে কি আপনার ডিভোর্স হয়ে গিয়েছে?
না,
তখনও আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়নি?
না।
এবং যেটা বুঝলাম যে ফ্রিকোয়েন্টলি আপনি তখন এই ভদ্রলোকের সঙ্গে মেলামেশা করছেন।
হ্যাঁ, এখানে ছোট্ট করে আমি একটু বলি, সেটা হচ্ছে যে অফিসিয়ালি ডিভোর্স হয়নি, কিন্তু আমি যখন মানে একটা সলিউশনের জন্য আমার হাজবেন্ডকে প্রেশার করতাম, উনি বারবার একটা কথা বলতেন যে আমি মৌখিকভাবে তোমাকে মুক্ত করে দিলাম, মৌখিকভাবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান টেক ইওর এনি ডিসিশন।
কাগজপত্র কেন দিতে চাইতো না?
এটা তার কোনো একটা প্রবলেম ছিল।
আপনি কেন দিতেন না?
আমি ওয়েট করছিলাম যে আবার যদি সবকিছু ঠিক হয়ে যায়।
তার মানে আপনি সেপারেশনে ছিলেন কিন্তু তারপরেও আপনি এক্সপেক্ট করতেন যে এই মানুষটার কাছে আবার ফিরে যাব? সাবসিকুয়েন্ট মাইন্ড, অবচেতন মনে।
হ্যাঁ,
তারপরেও আপনি এই ধরনের একটা সম্পর্কে হঠাৎ করে জড়িয়ে গেছেন, এই ব্যাপারটা কি আপনার হাজবেন্ডের কাছে পরিষ্কার ছিল যে আপনি ফিজিক্যালি অ্যাফেয়ারের মধ্যে যাচ্ছেন এই ভদ্রলোকের সাথে?
একটা সম্পর্কে গেছি যখন আমি, তখন আমি আমার হাজবেন্ডকে শুরুতেই ওটা ইনফর্ম করেছিলাম,
ওকে,
সো দ্যাট ওটা শুনেও যদি আমাকে ডিভোর্সটা দেয়।
ফাইন।
আর যখন সম্পর্ক এক একটা পর্যায়ে ভেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আসলে এটা খুব জনে জনে বলে বেড়ানোর মতন কোনো
বিষয় না, এবং একই সাথে থামিয়ে রাখাটাও যায় না। আমি এই কারণেই বলছি যে এক্সপেকটেশন যেহেতু আছে হাজবেন্ডের কাছে ফিরে যাওয়ার, সুতরাং সেই জায়গাটি থেকে বিগ একটা স্টেপ আপনি নিলেও নিতে পারতেন। তখন আপনার হাজবেন্ড কি অন্য কোনো মেয়ের সাথে কোনো অ্যাফেয়ারে ছিল বা আপনার জানা মতে এরকম কোনো কিছু?
আমি জানি না,
ইউ আর নট শিওর অ্যাবাউট দ্যাট। ফাইন। আরেকটা কোয়েশ্চেন আমাদের শ্রোতাদের কাছে আসতে পারে, সেটা হচ্ছে যেই ভদ্রমহিলার সাথে তার 12 বছরের সম্পর্কে কোনো সন্তান নেই, সেই ভদ্রমহিলা কি সম্পর্ক সম্পর্কে অবহিত ছিল?
আমি যতদূর জানতাম ছিলেন, কিন্তু ছিল আমি ফেস করেছি অনেক পরে।
তো
যেদিন আমি প্রথম জানতে পারলাম যে আই বিং কনসেপ্ট, সেদিন সেই মুহূর্তেই আমি ভদ্রলোকের কাছে খুব দৌড়ঝাঁপ করে গিয়ে দেখা করে তাকে জানালাম। ইভেন এতটা নিজের ভেতরেও ভীতি এবং অস্বস্তি কাজ করছিল যে আলোচনা হয়তো হচ্ছিল, প্রিপারেশন প্ল্যানিং হয়তো অনেক কিছুই হচ্ছিল, সে মুখে মুখে আমাকে অনেক কমিটমেন্টই করে দিচ্ছিল, করে যাচ্ছিল, কিন্তু মেন্টালি কোথাও হয়তো আমি আসলে এই সিচুয়েশনটা ফেস করার জন্য প্রিপেয়ার ছিলাম না যে আমি তার সাথে সম্পর্কে যাব কিন্তু আমি এখনই প্রেগনেন্ট হয়ে যাব, সে আমার কাছে সন্তান চাইলো, এত তাড়াহুড়ো আমার মধ্যে ছিল না। কিন্তু এটা আসলে সামহাও অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, আমাদের প্ল্যানিংটা হচ্ছিল সম্পর্কটাকে নিয়ে, সিচুয়েশনটা অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। যেদিন আমি প্রথম তাকে জানানোর জন্য, আমি নিজেও ইনফ্যাক্ট ওদিনই প্রথম জানতে পারলাম, আমি গিয়ে যখন ভদ্রলোককে জানালাম, আমি আসলে
আমরা একদম কনক্রিটলি চলে এসেছি, এবং সেই ভুলের পরিধিটা আসলে কত বড় সেটা আমরা স্টেপ বাই স্টেপ আরো সামনের দিকে এগোতে চাই এবং ভুলের পরিণতি শেষ পর্যন্ত কি হয় সেটাও আপনারা নিশ্চয়ই অবগত হবেন। আজকে এখানে সেউতিকে আমি বারবার কংগ্রেচুলেট করছি এই কারণে যে সেউতি সাহস করেছে, সাহস এই অর্থে যে জীবনের ভুলগুলো বলার জন্য এবং সাহস এই অর্থে যে ভুল কিংবা অপরাধের জন্ম কেন হয় সে ব্যাকগ্রাউন্ডটিকে মানুষের সামনে তুলে ধরবার জন্য। সেউতি আমাদের এখানে মূল সাবজেক্ট নয়, আমাদের সাবজেক্ট হচ্ছেন যারা আপনারা এখানে শুনছেন তারা, কারণ আমরা এক্সপেক্ট করি যে এই সমাজে অনেক সেউতি আছেন, তাদের জীবনে এই ভুলগুলো যেন কখনো না হয়। সেউতি এমন একটি জায়গাতে রয়েছে যেটাকে আমরা বলে থাকি যে এন্টারটেইন ওয়ার্ল্ড, এবং সেই জায়গাটির যে কোনো মানুষকেই খুব সহজে চেনা যায়। এই জায়গাটি থেকে এসে লাখ লাখ মানুষের সামনে জীবনের অপ্রিয় সত্যগুলো তুলে ধরা, এরকম সৎসাহস বাংলাদেশের এন্টারটেইন ওয়ার্ল্ডের খুব কম মানুষেরই আছে, এবং যে কারণেই আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আমরা সেউতিকে স্পেশালি স্যালুট জানতে চাই শোটা থেকে। আমরা সেউতির জীবনের অপ্রিয় সত্যগুলো একটু পরে আবারও ফিরে আসছি। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্ক অনুযায়ী গেলে আপনি সেউতির ছবি দেখতে পাবেন। চলে আসুন আমাদের এখানে, আমরা মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে, সঙ্গে রয়েছে আরজি কিবরিয়ার টিম মেম্বাররা আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে যাহা বলিব সত্য বলিব আপনাদের কাছে এত সুন্দরভাবে পরিবেশিত হয়। এবং সবচেয়ে বড় ক্রেডিট দিতে চাই এই যাহা বলিব সত্য বলিব লাখ লাখ শ্রোতাকে, যারা এই অনুষ্ঠানটিকে ভালোবেসে আমাদের সঙ্গে থাকেন সবসময়। আজকে তাদের মধ্যে থেকে একজন আমাদের এখানে অতিথি হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের এন্টারটেইন ওয়ার্ল্ডের খুব পরিচিত একজন সেউতি। সেউতিকে যদি আপনারা দেখতে চান, ওকে দেখলে হয়তো বা চিনবেন, নামে হয়তো অনেকে চিনতে নাও পারেন, ওর নাটকের অনেকেই ভক্ত আছেন, আমি নিজেও একজন ফ্যান। যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। সেউতি, আমরা যে জায়গাটায় ছিলাম ওখান থেকে ফিরতে চাই।
আমি ওই কনফিউশনের জায়গা থেকেই খুব ইনকনফিডেন্ট ছিলাম বলেই আমি যখন ইনফরমেশনটা নিয়ে তার সামনে গেলাম, আমি আসলে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিলাম না, পারিনি, আমাকে চোখ নামিয়েই বলতে হয়েছে যে আমি কনসিভ করে গেছি। ইনফ্যাক্ট সিচুয়েশনটা আরেকটু ডিটেইলে যদি বলি, ব্যাপারটা এরকম ছিল যে আমার প্রেগনেন্সি টেস্টের স্ট্রিপটা আমি টিস্যুতে পেঁচিয়ে নিয়ে গেছিলাম, সো দ্যাট কোনোভাবে যদি সে নেগেটিভ রিয়াক্ট করে সে হয়তো বলে ফেলতে পারে যে তুমি আমাকে ব্ল্যাকমেল করার জন্য বলছো, তুমি প্রেগন্যান্ট, ডকুমেন্টস কোথায়। মর্নিং শোজ দ্য ডে, ভয়টা কেন যেন আমার মধ্যে কাজ করেছিল বলে ওটা আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম।
এটাই কি ফার্স্ট টাইম আপনার কনসিভ করা?
জি।
ওকে, ফাইন। তারপর
চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারছিলাম না, যথেষ্ট নার্ভাস ফিল করছিলাম, কারণ ঠিক ওই মুহূর্তের ওপরে ডিপেন্ড করে ওই মুহূর্তের পর মুহূর্তের ডিসিশন গুলো আমাকে নিতে হবে। আমি কথাটা বলে মাথা নিচু করে বসেই ছিলাম ভদ্রলোকের সামনে, এবং ওনার কোনো অ্যাকশন বা রিয়াকশন, ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া কোনো কিছুই আসলে আমি ফিল করতে পারলাম না। উনি জাস্ট প্রেগনেন্সি টেস্টের স্ক্রিপ্টটা নিয়ে টিস্যু পেপারটা টেবিলের ওপর থেকে নিয়ে জানলা দিয়ে ফেলে দিলেন, ফেলে দিয়ে উনি আমাকে জাস্ট বললেন যে চলো বাইরে যাই, তোমাকে বাসায় পৌঁছে দিয়েছি। আমি তখন ভাবলাম যে হয়তো তার অফিস বলে সে হেজিটেট ফিল করছে আমার সাথে এরকম একটা টপিক নিয়ে কথা বলতে, যেতে যেতে হয়তো আমাকে কিছু একটা সে বলবে, কিছু বলতে চাইছি সে আমাকে। তো গেলাম, রিক্সায় উঠলাম, ওঠার পর আমি খুব অস্থির বোধ করছিলাম যে আমি যতটাই অস্থির বোধ করছি উনি আসলে ততটাই শান্ত নির্লিপ্ত হয়ে আছেন। তো ওই জায়গা থেকে আমি খুব উসখুস করতে করতে আমি ওনাকে বললাম যে আমাকে একটা সিগারেট দেওয়া যাবে, তো উনি একটা সিগারেট জ্বালিয়ে আমাকে হাতে দিলেন। আমি সিগারেটটা নিয়ে জাস্ট ঠোঁটের খুব কাছাকাছি এসেছি যে পাফটা নেব, তখন জাস্ট উনি আমাকে একটাই কথা বললেন যে ঠিক এই সিচুয়েশনে তোমার জন্য সিগারেটটা কি হার্মফুল হবে না। এই রিপ্লাইটা যখন উনি আমাকে দিলেন, ফ্র্যাকশন অফ এ মোমেন্ট আমি
This track was downloaded from FusionBD.com.
খুব অস্থির চিত্ত থেকে কোন একটা স্ট্যান্ড যেন পেলাম, পায়ের নিচে বোধ হয় একটা কিছু ফিল করলাম যে আমি শূন্যতে নাই বোধ হয়, এটা বোধ হয় কোনো পজিটিভ সাইন। আমি ইনস্ট্যান্টলি সিগারেটটা ফেলে দিলাম এবং আমি তখন ওই রিপ্লাইটাকেই ভেবে নিলাম যে পজিটিভ, কারণ আমি তো পজিটিভ যুক্তি খোঁজারই চেষ্টা করব। তখন আড়াই মাস থেকে শুরু হলো, আড়াই মাস থেকে চলতে চলতে এভাবে করেই আমার প্রেগন্যান্সি টাইমটা চলছে, যখন আমার 7.5 মাস চলছে, দ্যাট টাইম সাডেনলি আই স্টার্টেড ফিলিং যে যোগাযোগটা খুব প্রাণহীন হয়ে যাচ্ছে, যেখানে এইরকম একটা সময়ে আমাকে অনেক বেশি হয়তো তার টেক কেয়ার করার কথা বা নানান রকম সাপোর্টিভ জায়গা থেকে আমার পাশে থাকার কথা।
এই 2.5 মাস থেকে 7.5 মাস, মাঝখানে হচ্ছে 5 মান্থ, এই 5 মান্থের অ্যাটিটিউডটা কি ছিল তার?
অ্যাজ ইউজুয়াল,
কোনো ধরনের কোনো প্রবলেম নেই। বেবি নিয়ে তার রেসপন্সটা কি ছিল?
খুব ওভার এক্সাইটেড, কোনো কিছু কখনো শো করেনি, করতেন না উনি। ওই যেটা বললাম আমি যে অ্যাজ ইউজুয়াল, আমি কনসিভ করার আগের সময় উনি যেরকম তথাকথিত আচরণ করতেন, তখনও ওই তথাকথিত বিষয়টাই ছিল, মানে সম্পর্কে স্বাভাবিকতা ছিল, কিন্তু এক্সট্রা কেয়ার বা খুব ওরকম খুব ওভার এক্সাইটেড তার এক্সপেকটেশন ছিল, সে আমাকে ওরকম কিছু প্রস্তাব দিয়েছে, তারপর পর মুহূর্তেই সে ওটা পেল, মানে আকাশের চাঁদ হাতে পেয়ে গেল,
এরকম কিছু ছিল না।
অত শক করার মতন আমি কিছু তার মধ্যে,
এটা আগাগোড়াতেই ছিল না তার মধ্যে?
না।
ওকে ফাইন, বেবি আসলে তার ভেতরে এক্সপেকটেশনটা অনেক বেশি হাই হওয়ার জায়গাটা থেকে, যদি আমি বলি যে এটা কিছু ওভার শো করা, সেটা খুব স্বাভাবিক ছিল আমাকে যেটা মনে হয়েছে, কারণ 12 বছর সংসারে শেষটা পাইনি। ঠিক আছে, যদি আপনার জায়গা থেকে এটা ন্যাচুরাল হয়ে থাকে বা আমাদের জায়গা থেকে যদি হয়, তাহলে বেবি নিয়ে যে টেক কেয়ারটা দরকার হয়, ওই 5 মাসে আপনার প্রতি সেই টেক কেয়ারটা করেছে কিনা?
নাথিং।
সেই জায়গাটা থেকে আপনি কি ধরে নিয়েছিলেন? ওয়াজ পজিটিভ ফ্রম হিজ সাইড অর নেগেটিভ?
আমি কিছু ধরে নেওয়ার জায়গাতে থাকার চাইতে অনেক বেশি দুশ্চিন্তিত ছিলাম যে যদি নেগেটিভ হয় বা যে কোনো মুহূর্তে যদি সে আমার সাথে নেগেটিভ অ্যাটিটিউড করতে শুরু করে, আসলে আমার কি প্রিভেনশন গুলো নেওয়া উচিত
সেটা বেবিকে আপনার সাথে
করে নিয়ে অবভিয়াসলি, কারণ তখন আসলে মিনিমাম একটা টাইম পিরিয়ড থাকে ওয়েদার ইউ হ্যাভ টু হ্যাভ দিস থিংস আর ইউ ওয়ান্ট টু টার্মিনেট। তো সেই জায়গা থেকে বোকার মতন হোক বা ওটা আমার ওয়াইজনেস হোক, হোয়াটএভার, আমি আমার প্রিভেনশনের ব্যাপারটা নিয়ে খুব
চিন্তা করছিলাম,
ইনসিকিউর ফিল করতাম, আমি ওগুলো নিয়ে চিন্তা করতাম।
কোন ধরনের কোন চাপ দেওয়াটা ওই সময়টাতে আপনার মাথা থেকে কাজ করেনি, লাইক তুমি যে বিয়ে করতে চাচ্ছ বিয়েটা এখনই করে ফেলো, এই ধরনের সাধারণত টিপিক্যাল অ্যাটিটিউডটা তো চলে আসি।
হ্যাঁ, আর অবভিয়াসলি যেখানে আমি একজন মেয়ে মানুষ, উইমেন, হ্যাঁ, উইমেন ইনস্টিংক্টের জায়গা থেকে ওই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। চাপ দেওয়ার ব্যাপারটা মানে আমার ভেতর আসলে ওই রকম অ্যাটিটিউডটাই আমার ক্যারেক্টারের মধ্যে নাই যে আমি সব মানে কিছু ফোর্সফুলি আদায় করব। এই সম্পর্কের ক্ষেত্রে আপনি প্রথমে যখন জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম যে আমি একটু স্পেস দিয়ে রেখেছিলাম ওনাকে, যে উনি ওনার প্রথম স্ত্রীকে রেখেই আমাকে বিয়ে করবেন নাকি বাদ দিয়ে এসে বিয়ে করবেন, এটা ওনার ওপরে দায়বদ্ধতায়, আমি ওনার ওপরে কিছু চাপিয়ে দিয়ে আদায় করতে চাই না।
তাহলে আপনি যদি আপনাকে এই বেবিটা নিয়ে একটা ফাইটের জায়গাতে যেতেই হয়, সেরকম একটা মেন্টাল প্রিপারেশনের জায়গাতে আপনি স্লোলি আপনার মধ্যে সেটা গ্রো করছিল, এক, এবং সেটা ওনাকে হাইড করে হোক বা যে কোনো ভাবেই হোক না কেন, ওনাকে সামনে রেখে ফেস করতে হবে আপনাকে, বা ওনাকে আপনি তখনই একটা মুখোমুখি করিয়ে দিবেন, ওরকম চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে সেটা ছিল না? বাট আদার ওয়ার্ল্ড, লাইক তখন আপনি আপনার হাজব্যান্ডের সাথে সেপারেট হননি অফিসিয়ালি, আপনার ফ্যামিলির কাছে এবং আপনার সোসাইটির কাছে, যেহেতু আপনি 7.5 মান্থ, সো ইট শোজ এভরিবডি, সেই জায়গাটা থেকে আপনি কি চিন্তা করতেন বা আপনি কিভাবে ফেস করতেন এটাকে?
আমি ওই সময়টাতে আমার ফ্যামিলি থেকে প্রচন্ড সাপোর্ট পেয়েছি, আমার প্যারেন্টসকে।
ওনাদের কি সত্যটা বলেছিলেন?
হ্যাঁ, মানে আদারওয়াইজ আমার তো কিছু আদারওয়াইজ আর কিছু বলার নাই, কারণ সবাই জানছে যে আমি আমার হাজবেন্ডের সাথে এতটা সময় ধরে, মানে আমার প্রেগনেন্সির টাইম পিরিয়ড ছাড়াও অনেক সময় ধরে আলাদা থাকছি, এবং আমার হাজবেন্ডকেও আমি শুরুতে জানিয়েছিলাম, আমি প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে আমার হাজবেন্ডকেও আমি জানিয়েছিলাম
যে আমি প্রেগনেন্ট।
হ্যাঁ,
ওকে, তখন উনি আপনাকে ডিভোর্স দেননি?
তখন উনি আমাকে ডিভোর্স দেননি, ওনার কিছু উনি যেদক বশবর্তী হয়ে তখন আমাকে চাচ্ছিলেন একটা সাফারিংসের মধ্যে রাখতে, লাইক আলটিমেটলি তোমার দিক থেকে কোনো চেষ্টাই তুমি তো করলে না মিউচুয়ালাইজেশনের জন্য, তুমি সবসময় প্রেশারই করে গেলে ডিভোর্সের জন্য, এবং এখন আলটিমেটলি তুমি এরকম ভাবে একটা রিলেশনের মধ্যেও চলে গেলা, রিলেশন থেকেও আরো বাড়তি কিছু করে ফেললা, এটা আমার লাইফটার কথা তুমি ভাবলা না বা কিছু, এরকম একটা অ্যাটিটিউড ছিল। সো ওর ব্যাপার ছিল যে ডিভোর্স দিলে তোমাকেই দিতে হবে।
ওকে,
অ্যাজ আই ওয়াজ বিং প্রেগনেন্ট, তো এখানে আমাদের মুসলিম লতে কিছু টিপিক্যাল ল আছে যে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দেওয়া বা নেওয়া যায় না, সেই জন্য আমি প্রেগনেন্ট হওয়ার পরে মানে আমি যখন জানতে পারলাম যে অবভিয়াসলি আমার ডিভোর্সটা দরকার এবং আমি তখন উদ্যোগী হয়ে ডিভোর্স দিব, তখন আসলে ওই পরিস্থিতিটার মধ্যে আমি মুভ করেছিলাম যে আমি ডিভোর্স দিব প্রেগনেন্ট হওয়ার পরে, মুভ করেছিলাম বলেই আসলে তখন আমি জানতে পারলাম যে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স করা যাবে না, যাই করতে হয় আফটার মানে পোস্ট ডেলিভারিতে গিয়ে করতে হবে। মিন ওয়াইল যেই ভদ্রলোকের সাথে সম্পর্ক নিয়ে জটিলতা থেকে এত কিছু, ওনাকে আমি খুব খোলামেলা ভাবে সরাসরি বিয়ের ব্যাপারটা নিয়ে অ্যাপ্রোচ করেছি যে কি বলবো সবাইকে। তাহলে তখন উনি ওনার প্রথম স্ত্রীর ব্যাপারে খুব সচেতন হয়ে উঠলেন হঠাৎ করে। আমাকে একটু সময় দাও, আমাকে একটু ওকে বোঝাতে, ওর সাথে শেয়ার করতে ব্যাপারগুলো সময় লাগবে, একটা জায়গা থেকে হঠাৎ করে আমিও যদি বেরিয়ে চলে আসি সেগুলো একটু আমাকে সময় নিয়ে তারপরে করতে হবে, সো তুমি একটু আমাকে সময় দাও। সময় দেওয়া ছাড়াও আসলে আমার তখন কিছু করার ছিল না, দিলাম এবং নিজেও সময় নিলাম যে ওকে ফাইন লেটস সি, চাই বা না চাই এখন আমাকে এন্ডিংটা দেখতেই হবে। সাড়ে সাত মাস যখন, তখন অনেকটাই স্পষ্টভাবে আমি অনুমান করতে পারছিলাম যে সম্পর্কের কোথাও একটা প্রাণহীন ব্যাপার চলে আসছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওই প্রাণহীন ব্যাপারটা আমি যেটা অনুমান করছিলাম যে তার ওয়াইফ জনিত কোনো ঘিমা, তার ওয়াইফ জনিত কোনো কারণে সে হয়তো সম্পর্কটাকে রিয়ালাইজেশন করেছে বলে আবার ফার্স্ট ওয়াইফের কাছে ফিরে যাচ্ছে বা কিছু এরকম, সেটা না। আরো একটা এক্সট্রা রিলেশনে সে আমার সাথে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা পর্যায়ে থাকাকালীন অবস্থায় জড়িয়ে গেছে। এবং
একটু সময় আপনাকে, এতক্ষণ হয়তো বা আমাদের প্রিয় শ্রোতা যারা আছেন তারা হয়তো বা মোটামুটি একটা ধারণা বুঝেই নিয়েছেন যে আসলে কোথায় যাচ্ছে এই সম্পর্কটা বা কি হতে যাচ্ছে আলটিমেট রেজাল্ট। তখন আপনার বেবির বয়সটা কত যখন উনি আরেকটা এক্সট্রা এই ধরনের রিলেশনশিপে জড়িয়ে গেছেন?
সাড়ে সাত মাস।
দ্যাট টাইমস আপনি কিভাবে বুঝলেন? জি
এখন
পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না যে আলটিমেটলি ওনার ওয়াইফকে উনি কিভাবে বোঝাবেন, এবং ওনার ওয়াইফকে যে উনি ছাড়বেন না বা আপনার জায়গা থেকে ছাড়ার ব্যাপারে কোনো জোর চাপ ছিল না সেটাও তো মোটামুটি পরিষ্কার এই জায়গাটাতে। তো এমন কি হতে পারে না যে উনি খুব হার্ড একটা রিয়েলিটি ফেস করতে যাচ্ছেন যে কারণে আপনার সাথে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন, সেটাকেই আপনি কি এক্সট্রা অন্য কোনো অ্যাফেয়ারের দিকে অ্যাজিউম করছেন?
প্রথমে তো ব্যাপারটা আমার অ্যাজিউমই ছিল তার আচরণগুলো দেখে। অ্যাজিউমটা যখন প্র্যাকটিক্যালি আমি ফেস করলাম, ওটা তো আমাকে ফেস করতে হলো, মানে যদিও সেটা আমার অনুমান ছিল বা যেটাই ছিল আলটিমেটলি আমার অনুমানটার অস্তিত্ব ছিল, মানে হয়তো আমি এটা আমার ফেট হতে পারে যে লাকিলি অস্তিত্বটা আমার সামনে উঠে এসেছিল। তখন আমি বুঝে গেছিলাম আসলে যে
আলটিমেটলি হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ।
হ্যাঁ, তারপরেও আসলে আমি তখন চেষ্টাটা চালাচ্ছিলাম যে এখন আমার আসলে তাকে ফোর্স করার একটা ব্যাপার বোধ হয় চলে এসছে, কারণ অনেক ডাইজেস্ট করলাম, অনেক স্পেসও দিলাম। তো স্পেস দিলে আসলে মানুষ স্পেস ইউজ করে চলে যায় বা ওই সম্ভাবনাটা খুব সহজ থাকে। তো এখন আমাকে আসলে একটু হার্ড হতে হবে, আমি একটু তাকে হার্ড টাইম দিলাম। কথাবার্তা বলা, সম্পর্কে জড়িয়ে পড়া, এই ব্যাপারগুলো স্বীকার অস্বীকার নিয়ে নানা রকম টানা পড়েন চলতে চলতেই আসলে আমার খুব 11th hour চলে আসলো, আমার ডেলিভারির টাইমটা কাছাকাছি চলে আসলো। আমার ডেলিভারি হলো, দ্যাট ওয়াজ 21st February, 21শে ফেব্রুয়ারিতে আমার মেয়ে ভূমিষ্ঠ হলো, আর যে কারণেই ওর নাম আমার রাখা ভাষা।
মানে এই যে ভাষাকে আমরা আজকে এখানে পেয়েছি ও হচ্ছে সেই ভাষা। ফাইন, সেই সময়টাতে যখন ডেলিভারি হচ্ছে আপনি তো হার্ড হয়ে গিয়েছেন ভদ্রলোকের প্রতি, সেই সময়টাতে তার মুভমেন্টটা কি ছিল?
মানে বরাবরের মতনই স্কেপিং টেন্ডেন্সি।
বেবি আসার পরে তার অ্যাটিটিউডটা উনি কি ছিলেন আপনার ডেলিভারি যখন হচ্ছিল?
অবভিয়াসলি না, টোটালি আমি একদম একা ফেস করেছি সবকিছু। আমার ফ্যামিলি ছিল, আমার ফ্যামিলি সাপোর্টটা তখন আমি মেন্টালি এনভায়রনমেন্টালি পেয়েছি। যদিও একটা ছোট্ট কনভারসেশন বা কমিটমেন্ট হয়েছিল ওনার সাথে আমার, যে আমি ওনাকে যে ওটা খুব ইমোশনাল জায়গা থেকে রিকোয়েস্ট করেছিলাম যে ডিসিশন নেওয়ার সময় এখনো ফুরিয়ে যায়নি, যেহেতু ডিসিশন না নেওয়া অবস্থাতেই আমাকে এই অবস্থায় সবকিছু ফেস করতে হচ্ছে, আমার ফ্যামিলি, সমাজ, আমার কলিগ, আমার কর্মক্ষেত্র বা সবকিছু। তো আলটিমেটলি আমাকে তখন কোয়েশ্চেন ফেস করতে হয়েছে, উত্তর দিতে হয়েছে। পোস্ট ডেলিভারিতে যাওয়ার পরেও আসলে ডিসিশন যে কোনো মুহূর্তে নিয়ে হয়তো বিয়ে থার ব্যাপার বা ওরকম কোন পজিটিভ চিন্তা করা যেতেই পারে। সো দ্যাটস ওয়াই আমার ভিতরে তখন একটা এক্সপেকটেশন ছিল মিনিমাম লেভেলের হলেও। এরকম সময় আসলে ইমোশনাল জায়গা থেকেই আমি খুব ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে ডিসিশন যে কোনো মুহূর্তে নেওয়া যাবে, ওটার জন্য আমি আপনাকে কোনো প্রেশার করছি না, কিন্তু রিকোয়েস্টটা রাখবার জন্য প্রেশারটা করছি। অ্যাটলিস্ট আমার যেদিন ডেলিভারি হবে ওই দিনটা আপনি একটু আমার পাশে উপস্থিত থাকেন।
তখন কমিউনিকেশন কি আপনিই ছিল, মানে আপনি ল্যাঙ্গুয়েজটাই ছিল
বরাবরই? তো উনি আমাকে কমিটমেন্ট করেছিলেন যে ওই দিনটাতে উনি থাকবেন।
ইটস ওকে, টেক ইওর টাইম, নো প্রবলেম। কি করো তুমি?
আমার ডেলিভারি ডেটের দুদিন আগে থেকে আসলে আমার লেবার পেইনটা হচ্ছিল। আমার ডাক্তারের সাজেশন অনুযায়ী এবং আমার চাওয়া অনুযায়ী আসলে খুব চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল যাতে নর্মাল ডেলিভারিটা হয়। এবং আমার কিছুটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমার একটা ইন্টেনশনে কাজ করেছিল যে আমি তাকে যে রিকোয়েস্টটা করেছি সেই কমিটমেন্ট তার রিপ্লাইটা কি হবে। আসলে ওই রিপ্লাইটা জানার জন্য আমি আড়াই দিন লেবার পেইন সহ্য করেছি। 21 তারিখ দুপুর বেলায় যখন আমি আমি আসলে তাকে রিচ করতে পারছি না,
ফোনটা বন্ধ ছিল,
অসহ্য, ফোন বন্ধ ছিল না, ফোন খোলা ছিল কিন্তু সে আমাকে অ্যাটেন্ড করছিল না।
ওকে ওকে,
তো আড়াই দিনের লেবার পেইন সহ্য করা অবস্থায় যেদিন থার্ড ডে 21 ফেব্রুয়ারি ওই দিন সকালবেলাতে আমার একটা প্রি চেক আপ ছিল, জাস্ট ডাক্তার আমার ফিজিক্যাল পজিশনটা বোঝার জন্য আমাকে একটু দেখা করতে বলেছিলেন, যেহেতু আমি লেবার পেইন সহ্য করছি আবার আমি রাজিও হচ্ছি না যে প্রেশার নিয়ে আমি ডেলিভারির জন্য প্রিপেয়ার্ড হয়ে যাব। তো তখন সকালবেলাতে ডাক্তার আমাকে দেখার পরে আমার অ্যাবসেন্সে আমার গার্জিয়ানকে বললো আমার ছোট্ট একটা অ্যাবনর্মালিটি হচ্ছিল, অনেক লম্বা সময় পেরিয়ে যাচ্ছে তখন, আর অনেক সেন্সিটিভ ব্যাপার যেহেতু এটা, আমার ওভারি যেটা যেই বেলুনটার ভেতর আসলে পানি থাকে, পানির ভেতরে বাচ্চাটা থাকে, আমার ওই পানিটা নীল হয়ে যাচ্ছিল এবং আমার কিছু সময় পর পর পেইনটা যখন খুব বাড়তি হয়ে যাচ্ছিল তখন আমার পুরো ওভারিটা আমার শক্ত হয়ে আসছিল। আই কুড ফিল লাইক আমার বেবিও খুব শক্ত হয়ে আসছে। তো ওই সকালবেলাতে যখন আমি ওই সিম্পটমটা ওনাকে বললাম তখন আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে যে ডাক্তার আমার গার্জেনের সাথে শেয়ার করলো যে আর ডিলে করা যাবে না, তাহলে একটা যে কোনো রকম নেগেটিভ রেজাল্ট হয়ে যেতে পারে, দুপুরের মধ্যে সিজার করে ফেলতে হবে। তো তখন আলটিমেটলি আমার রাজি হওয়া, তখন আমার ফ্র্যাকশন অফ এ মোমেন্ট আমি চিন্তা করলাম যে আমি কোনো কিছুর জন্য কিছু চিন্তা না করি, যার জন্য এই 10 মাস আমার এই এত কিছু ফেস করা তার ইম্পর্টেন্সটা এখন আমার কাছে এই মুহূর্তে অনেক বেশি, আমি কার জন্য ওয়েট করব, কেন ওয়েট করব। তো তখন আমি রাজি হলাম। বাট আমি অতীতের ঢোকার আগ পর্যন্ত কোন বিশ্বাসের জায়গা থেকে বা কোথার থেকে আমি জানি না আমার মনে হয়েছে যে আমি তাকে SMS করে জানাচ্ছি যখন অন্ধবাড়িতে আমি যাচ্ছি যে আমি চলে যাচ্ছি, একটু পর আমাকে অতীতে নিয়ে যাওয়া হবে, বন্ড সাইন করা হচ্ছে, এখনো সময় আছে, এতটার মধ্যে এলে পরেও আপনি অ্যাটলিস্ট আমাকে দেখতে পাবেন, বা আমি ঢোকার আগে আপনাকে দেখতে না পাই ওটি থেকে বেরিয়েও যদি আপনাকে দেখতে পাই তাহলে আমার এক্সপেকটেশন যেটা ছিল যে ওই মুহূর্তে আপনি প্রেজেন্ট থাকবেন এবং জাস্ট প্রথম দেখাটা সন্তানকে আপনি দেখবেন। তো ওই সবকিছু মিলিয়ে ওয়েট করেছিলাম এবং আমার ডেলিভারি হয়ে যাওয়ার পর ওটিতে থাকাকালীন অবস্থাতেই যখন যখনই কিনা একটা মিথের মতো থাকে এটা যে বাচ্চাকে বের করেই ফার্স্টে মায়ের কাছে দেওয়া হয় সাম সর্ট অফ মানে পেইনটাকে ভুলিয়ে দেওয়ার জন্য, ওই মুহূর্তে আমি আমার বাচ্চাকে ফার্স্ট দেখা থেকে রিফিউজ করেছিলাম যে আনলেস আনটিল ওই মানুষটি এসে ওর সন্তানকে দেখছে না আমি ওর মুখ দেখব না।
দ্যাট মাচ ইউ লাভ হিম,
এটার ব্যাখ্যা যদি অনেক মানে
ওকে উই ডোন্ট ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ এক্সপ্লেনেশন। প্রিয় শ্রোতা, অনেক কিছুই বুঝে নিতে হয়। জাস্ট ওর এক্সপ্লেনেশনের জায়গাটা থেকে আমার মনে হয় যে কতটা ভালোবাসত এই মানুষটিকে, সেটা এই একটা ঘটনায় প্রুভ করার জন্য যথেষ্ট। সবকিছু সিলেবাস অনুযায়ী হয় না জীবনে, এবং সে কারণেই আমরা বারবার বলে থাকি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটায়, টাইম চেকের সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসবো সেউতে জীবনের যে পরবর্তী অধ্যায়। আজকে ভাষার কথা আপনারা এখানে শুনছেন, ভাষা এখন কথা বলা শিখছে, তুমি তাই করে কিছু কথা বলা অল্প অল্প সাউন্ড করে। এই ভাষার বয়স এখন 3 বছরের মতো, এবং 3 বছর আগের যে ঘটনাটি আপনারা শুনলেন, সেই 3 বছর সে কীভাবে ফেস করেছে বা স্টিল নাও সে কীভাবে ফেস করছে আমাদের সেউতি, যাকে সবাই চেনে, সবাই চিনে যাবে ইনফ্যাক্ট ছবি দেখে, যে এই মানুষটি যিনি আপনাদেরকে বিনোদন দিয়ে থাকেন নাট্য জগতে, তিনি অভিনেত্রী হিসেবেই পরিচিত পেতে ভালোবাসেন, আপনারা চাইলে তাকে দেখতে আসতে পারেন। সেউতি, আমি কি ভাষার কোনো ছবি ফেসবুকে দিতে পারি যদি আপনার পারমিশন থাকে? I think I got your answer, okay, fine. প্রিয় শ্রোতা, আমরা কিছু সীমাবদ্ধতা, সোশ্যাল কিছু সার্কামস্টান্সেস এর জায়গাটা থেকে আমরা ওর ছবিটা দিতে পারছি না, এবং সেটা আপনারা সম্পূর্ণটুকু শুনলেই বুঝতে পারবেন। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটায়। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আমরা বিরতির পর ঠিক রাত একটা আমরা ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আর জি কে বিয়াকে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আর জে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, এবং আমার সঙ্গে রয়েছে ভাষা। ভাষা তার নিজ ভাষায় কি বলছে বোঝা খুব মুশকিল, এবং সঙ্গে রয়েছে আমাদের বিনোদন জগতের অনেকের কাছে অনেক প্রিয় একজন অভিনেত্রী সেউতি, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। সেউতির কাছে আমরা ফিরতে চাই, এবং যদি আপনি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি এখানে এসে বলতে চান মানুষকে সচেতন করবার জন্য, কেন হয়েছিল সেই ঘটনাগুলো, কি তার পরিণতি হয়েছিল আপনার জীবনে, আপনি যদি আসতে চান চলে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে টেক্সট করবেন। টেক্সট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC JDSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা ফিরে যাচ্ছি সেউতির কাছে। সেউতি, আপনি অপেক্ষা করছিলেন যে মানুষটির সন্তান সেই মানুষটি ফার্স্ট এটা দেখুক, মানে যে ওর বাবা আলটিমেটলি। ওকে,
তো ওইরকম একটা সময় আসলে আরো একটা খুব অদ্ভুত সিচুয়েশন আমাকে ফেস করতে হয়, যে আমি যখন রিফিউজ করলাম আমার সন্তানকে দেখবার জন্য, তখন আসলে আমার যিনি ডক্টর ছিলেন উনি বাইরে থেকে গিয়ে আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসলেন।
ওকে, হাজবেন্ড মিন্স যিনি আপনার,
আমার হাজবেন্ড ছিলেন,
উনি ছিলেন আপনার ডেলিভারির সময়?
উনি ছিলেন না, বাট মানে আমি অতীতে ঢোকার পর বোধহয় উনি এসে পৌঁছেছেন বা সামহাও উনি ওই দিনটা জানতেন, উনি এসেছিলেন আমার সাথে দেখা করবার জন্য আর কি।
ওকে,
তখন আমি ইনফ্যাক্ট একটু খুব অ্যাস্টানিশড হয়ে গেলাম যে আমার হাজবেন্ড অপারেশন থিয়েটারের ভেতরে হঠাৎ করে এলেন কোথেকে, মানে কি ব্যাপার। তখন আমার হাজবেন্ড আসলে আমার বেবিকে ফার্স্ট কোলে নিলেন। উনি আমি কিছুমাত্র আগে যে ব্যাপারটাকে রিফিউজ করেছিলাম ওই ব্যাপার, ওই ওই প্রথা বা সৌজন্যতাটা উনি মেনটেন করলেন,
কিন্তু
উনি মেনটেন করলেন, উনি জাস্ট আমাকে এনে ফার্স্ট আমার বেবিকে দেখালেন। তো তখন আমি জাস্ট একটা কাজ করেছিলাম, আমি খুব সাবলীলভাবে আমার হাজবেন্ডকেই বলেছিলাম যে আমাকে একটু ওর চেহারার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আমি অনেক বেশি দেখার জন্য অস্থির হয়েছিলাম ওর হাত পায়ের আঙুলগুলো। তো আমাকে যখন ওর হাত পায়ের আঙুলগুলো দেখালো, তখন আমি ওই হাত পায়ের আঙুলের মধ্যে সিমিলারিটি খুঁজলাম যে ওর প্যাটার্নিটি যিনি বিলং করেন তার সাথে ওর সিমিলারিটি কতটুকু,
কেন খুঁজছে।
ওইটা হয়তো আমার একটা সাইকোলজিক্যাল ব্যাপার ছিল, ওই মুহূর্তে হয়তো আমার মন চেয়েছিল বা কিছু, বা আমার হয়তো ওই কিউরিওসিটিটা কাজ করেছিল যে আসলে কতটা মিল এটাই। তারপর আমাকে অতি থেকে বের করে যখন কেবিনে দেওয়া হলো, আমরা এখান থেকে বেরিয়ে তারপর খাবো মা, আমাকে যখন অতি থেকে বের করে কেবিনে দেওয়া হলো, তখন আই গট মাই সেলফোন ইন মাই হ্যান্ড, আমি তখন একটা সুযোগ পেলাম ওনার সাথে কমিউনিকেট করবার চেষ্টাটা করার। আমি তখন ওনাকে আবার ফোন করলাম, এসএমএস দিলাম, অনেকবার চেষ্টা করার পর এবং ওনাকে পার্টিকুলার একটা এসএমএস দেওয়ার পর যে বিকেল 4:10 আমার একটি কন্যা সন্তান হয়েছে। এই এসএমএস পাঠানোর পর আবার যখন আমি ফোন করলাম তখন আসলে উনি ফোনটা পিক করলেন। তারপরে ফোনে যখন আমি ওনাকে পেলাম, আমি ওনাকে বললাম যে আপনার একটা মেয়ে হয়েছে। উনি তখন বলল যে আজকে তুমি একজন সম্পূর্ণ নারী হলে, কন্যা জায়া জননী, তুমি পরিপূর্ণ একজন নারী হলে, কংগ্রেচুলেশনস, ওর জন্য আমার অনেক দোয়া থাকলো, তোমরা ভালো থাকো। বলেই যে শুনে লাইনটা কেটে দিলেন। তারপর থেকে ওনার সাথে আমি আমার মতন করে আমার দিক থেকে কখনোই কোনো যোগাযোগ করতে পারিনি। তারপরে স্ট্রাগলটা আসলে আমার মতন করে আমি আমার সন্তানকে নিয়ে সার্ভাইভ করার জন্য যেভাবে যা কিছু করতে হয়েছে আমাকে করতে হয়েছে, কারণ অন দ্যাট টাইম আই ওয়াজ নট ফিজিক্যালি ফিট টু ডু এনি হার্ড ওয়ার্ক। আর আমি কনসিভ করে যাওয়ার পর আসলে আমাকে চাকরি থেকে বিরতি নিতে হলো। আমি খুব সেন্সিটিভ একটা সেক্টরে কাজ করতাম, এভিয়েশন এয়ারলাইন্সে, তো ন্যাচারালি ওখানে 2-2.5 মাস হয়ে গেলেই আসলে আমাদেরকে ফ্লাইট থেকে নেমে যেতে হয়। তো আই থট তখন যে আমি একেবারেই চাকরি ছেড়ে দেবো, মানে ম্যাটারনিটি লিভ নেওয়া যায়, বাট আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার আর ইচ্ছে ছিল না যে আমি কখনো আবার চাকরিতে ব্যাক করবো বা কিছু। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে পোস্ট ডেলিভারিতে এসে ওই আমার জন্য যে শুভকামনাটা দেওয়া হলো যে তোমরা ভালো থেকো, ওই ওই শুভকামনাটাতে আসলে আমি অনুমান করতে পেরেছিলাম যে আমার জন্য সামনে কি আছে, কতটা স্ট্রাগল আমাকে করতে হবে। হাসপাতাল থেকে বাড়িতে ফিরলাম, তখন ওই একটা আমাদের প্রথাগত ব্যাপার আছে যে 40 দিনকে আমরা আতুর ঘর ধরি, বলি অনেক সুপারস্টিশিয়াস কিছু নিয়ম কানুন আমরা মেনে চলি। বাট আই ওয়াজ দ্যাট মাচ আনফর্চুনেট ওমেন, পোস্ট ডেলিভারিতে মাত্র ডেলিভারির 11 দিন সময় যখন আমার চলছে এবং আমার বাচ্চার বয়স যখন মাত্র 11 দিন, তখন ওই মুহূর্তে আমাকে চাকরির জন্য, কাজের জন্য বা সার্ভাইভালের জন্য ছুটতে হয়েছে ঘরের বাইরে। তো টু সাম এক্সটেন্ট আমার বাচ্চা ওই অনেক ডিপ্রেসড হচ্ছেই শুরু থেকে, এই ব্যাপারগুলো থেকেও ও অনেক ডিপ্রেসড হয়েছে, যেটা আসলে আমার কাছ থেকে হওয়া উচিত ছিল না, বাট আই ওয়াজ বাউন্ড টু, আমার কিছু করার ছিল না। ওকে রেখে রেখে আমাকে কাজ খুঁজতে বেরোতে হয়েছে, কাজ করবার জন্য বেরোতে হয়েছে। আমাকে ওর 11 দিন বয়স যখন, তখন থেকে আমি শুটিং করতে শুরু করি। এমনও সময় গেছে যে আমি শুটিং স্পট থেকে ফিডারে করে আমার ব্রেস্ট ফিড ওর জন্য আমি পাঠিয়ে দিই। আমি উত্তরে শুটিং করছি, আমার বাসা তখন কলাবাগানে, আমার মা বারবার ফোন করছে যে বাচ্চা কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলছে, কারণ একটা মিনিমাম পিরিয়ড থাকে যখন আসলে এক্সট্রা ফুড হিসেবে কৌটার দুধ বা এই ব্যাপারগুলোকে দেওয়া যাবে না বা ঠিক করার ব্যাপার কিছু থাকে। তো তখন আমি শুটিং করেছি, আমি পাম্প মেশিনে বাচ্চার ব্রেস্ট ফিড আমি পাঠিয়ে দিয়েছি, এরকম করেও আমি আমার বাচ্চাকে এবং আমাকে রিয়েলিটি ফেস করতে হয়েছে। একটা পর্যায়ে গিয়ে যখন আমার বাচ্চার বয়স 3.5 মাসের মতন হলো, ইন দ্য মিন টাইম আমি আবারও মাঝে মধ্যে যোগাযোগ করার চেষ্টা করতাম ভদ্রলোকের সাথে। তো এর মধ্যে যেটা হয়েছিল যে যোগাযোগ করার চেষ্টার একটা পর্যায়ে যখন আমার বাচ্চার বয়স 1.5 মাস, তখন একদিন ভদ্রলোক নিজে থেকে ফোন করে আমাকে বললেন যে আমার বাসায় একটু সে আসতে চায়। ওটাই ছিল আমার সন্তানকে ভদ্রলোকে প্রথম দেখতে আসা। উনি জাস্ট এসে এক পলক দেখলেন, কোলে নিলেন, আধ ঘন্টা খানিকের মতন উনি বসেছিলেন, কোনো কথাবার্তা বা কোনো কিছুই ছিল না, পুরো ব্যাপারটাই খুব সাইলেন্সের মধ্যে ছিল। উনি চলে গেলেন দেখে দেখে। উনি যেদিন চলে যাচ্ছিলেন তখন আমি ওনাকে ওদিন বলেছিলাম যে আজকের পর থেকে আসলে দেখা সাক্ষাতের ব্যাপারগুলো কিছু সেটেল হলেই হবে, আদারওয়াইজ আপনি এভাবে করে হুঠাৎ আর কখনো আসা যাওয়া করবেন না। ওই কথার পরিপ্রেক্ষিতে তখন থেকে আমি একটু তার সাথে যোগাযোগ করে আবার তার সাথে কাউন্সিলিং করে নানা রকম ভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করে যাচ্ছিলাম যে আলটিমেটলি হোয়াট ইজ দ্য এন্ড, তার মাথায় কি আছে আসলে, উনি কি চাইছেন। উনি তখনও কিন্তু আমাকে একবারের জন্য বলেননি যে উনি কোনো সিদ্ধান্তে যেতে পারবেন না, উনি অক্ষম বা ওনার বাইন্ডিংস আছে বা উনি ওনার সন্তানকে মানছেন না।
আমি যেটা বুঝি যে উনি পজিটিভ নেগেটিভ কোনো কিছুই বলছেন না, একদম একেবারে একটা মাঝখানে একটা স্ট্যান্ড নিয়ে বসে আছেন
তখনো পর্যন্ত।
ওকে,
তো আমি নক করতে করতে একটা পর্যায়ে যখন ফেড আপ হলাম, আমার ফেড আপ হওয়ার পেছনে কারণটা ছিল যে আমি যখন ভদ্রলোকের সাথে কনভিন্স করার জন্য যোগাযোগ করছি, তখন মাঝখান থেকে ওনার ওয়াইফ বেরিয়ে এলেন, আরেকটা চরিত্র ঘটনার মধ্যে ঢুকলো। ওনার ওয়াইফ তখন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে শুরু করলেন। প্রথম দিকের ব্যাপারটা খুব মিষ্টি ছিল, সেটা মেবি আমার আমি পর্যন্ত রিচ করতে পারার জন্যে। আমাকে রিচ করতে পারার পর ডে বাই ডে ওনার ব্যাপারগুলো খুব বাজে দিকে যেতে থাকলো। লাইক উনি যখন তখন ফোন করে আমাকে গালিগালাজ করছেন, ওনার ওয়াইফ, যে এই ব্যাপারটা সত্যি কি মিথ্যা, আমি ওনার কাছে কনফেস কেন করছি না যে আসলে আমার সন্তানের বাবা কি এই ভদ্রলোকই কিনা। আমাদের দুটো মানুষের, আমাদের দুটো প্রাণীর মধ্যে সীমাবদ্ধ ছিল,
এছাড়া আর কেউ জানতো না।
আর আমার ফ্যামিলিতে কিছুটা
ব্যাপারটা,
যখন আমাকে গালিগালাজ করছে, বাজি বিহেভ করছে, মানে একদম মানে আমাকে আমার অবস্থানগত জায়গা থেকে কত সহজে কি কি শব্দ ব্যবহার করে যে মুহূর্তের মধ্যে নামিয়ে ফেলছে, মানে ওটা আমি এখনো ভাবলে পরে আসলে আমার মানে গা শিউরে ওঠে যে আমি আমি একটা মানুষ এত সাফার করে, এত কিছু ফেস করে এসে, এত কিছু হজম করে এসে আমি এখনো এক্সপেকটেশন নিয়ে বসে আছি, সেখানে আমাকে আবার উল্টো মেন্টালি হ্যামার করা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমার বাবা মাকে বিরক্ত করা শুরু হলো, আমার বাবা মার কাছে নানা রকম ন্যাগিংস আসা শুরু হলো, নানা রকম থ্রেট আসা শুরু হলো। তখন আলটিমেটলি আমি চিন্তা করলাম ওনার ওয়াইফের আচরণগুলোর জন্য যে আমাকে আসলে এখন একটু লিগ্যাল স্টেটে যেতে হবে।
ওকে ওকে,
কারণ ওই রকম ভাবনা ভাবা পর্যন্ত আমাকে আসলে ওনারা, উনি এবং ওনার ওয়াইফ বাধ্য করেছিলেন।
লিগ্যাল স্টেপ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন, যে আপনি কি কোন ধরনের স্টেপে চিন্তা করছেন?
না, আমি চিন্তা করেছিলাম যেটা, যে যেহেতু এই ব্যাপারটা উনি স্বীকার করছেন না, লিগ্যাল স্টেপে কি করে আসলে আমি
স্বীকার কি করছেন, স্বীকার কি করছেন না আপনার যিনি ওর বাবা, সে স্বীকার করছেন না?
হ্যাঁ, মানে যখন ওনার ওয়াইফ ইনভলভ হলেন, তারপরে মানে একটা পর্যায়ে ওনার ওয়াইফ যখন ইনভলভ হলেন, গালিগালাজ করছেন, আমার ফ্যামিলিকে বদল করে ফেলছেন, আমি ওনার ওয়াইফকে কনফেস করে দিয়েছিলাম যে তখন ওনার ওয়াইফ নানা রকম ভাবে ওনাকে একটু ঝামেলা করেছে, নানা রকম ভাবে একটা কাছে থাকা মানুষকে অনেক সহজে
যেভাবে করা যায়
মোটিভেট করে ফেলা যায়, তো যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না অনেক দূরত্বের কারণে। এবং তার হাজবেন্ড তার ওয়াইফের কাছে সম্মান টিকিয়ে রাখার জন্য বা যে কোনো ভয় ভীতি, সম্মান বোধ, অপমান বোধ, ওগুলো পার্সোনালিটির কথা চিন্তা করে হয়তো মাথা নত করবেন না, জন্য ওরকম একটা চেষ্টা নিয়ে নিলেন যে উনি তখন অস্বীকার করলেন যে না না, এটা একদম আমাকে একটা বদনাম দেওয়ার জন্য এখন এই ধরনের কথাবার্তা বলছে। আমার আমার ও চেয়েছিল আমাকে বিয়ে করতে, এখন আমার সংসারে আগুন লাগিয়ে চাচ্ছে যে আমার সংসারটা ভাঙুক, তাহলে পরে ওর জন্য হয়তো সুবিধা হবে। এই ধরনের কথাবার্তা গুলো যখন সে যেই মানুষটার সাথে আসলে আমার টোটাল বিষয়টা নিয়ে লেনদেন ওই মানুষটাই বলতে শুরু করলে, আমি ফিল করতে লাগলাম যে আমার মানুষটি আমার নেই, তো তখন আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে গেলাম যে এখন আসলে আমাকে কিছু করতে হবে। কিছু করা বলতে, ও যেহেতু অস্বীকার করেই ফেলেছে একবার যে আমি মিথ্যে কিছু চাপাচ্ছি, তো এটাকে তাহলে আমার স্বীকার করানোর উপায় বলতে তো আমার হাতে উপায় কিছু নেই, আমাকে লিগেলি এগোতে হবে। তখন আমি লিগেলি এগোলাম, আমাকে প্রচন্ড রকম গালিগালাজ করা হলো ফোনে। একই সময়ে ওয়াইফের হাত থেকে হাজবেন্ড ফোন নিয়ে গালিগালাজ করছে, আবার হাজবেন্ডের হাত থেকে ওয়াইফ ফোন নিয়ে গালিগালাজ করছে আমার
ভয়েস বার্সা।
হ্যাঁ, আমি একটা মানুষ এপাশে ফোন ধরে আমি শুধু শুনেই যাচ্ছি,
দুজনেই গালিগালাজ করছে,
দুজনেই গালিগালাজ করছে। আমার অপরাধ হচ্ছে হাজবেন্ডের জায়গা থেকে যে আমার ওয়াইফ ফোন করেছে, তুমি মানে ও ওয়াইফের সামনে বলছে না যে তুমি সত্যটা কেন বলেছো, ও ওই পার্সপেক্টিভ থেকে কথা বলছে যে তুমি এই ধরনের কথা বললে কেন। আর ওয়াইফ বলছে মানে কতটা নোংরা মেয়ে মানুষ হলে নিজের চরিত্র হনন করে হলেও এই ধরনের কথা ছড়িয়ে বেড়ায়।
ওকে ওকে,
আমার চোখের সামনে আমার সন্তান বিছানায় শোয়া, আর আমার সন্তানের পিতৃত্ব যিনি আসলে বিলং করেন সেই মানুষ আমাকে ফোনে এভাবে বলছে, আমি একটা আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো শুনছি, ওগুলো ফেস করছি, আফটার অল দিস থিংস আই হ্যাভ বিন ফেসিং। তো তখন আমি একটু রিভেঞ্জিভ হলাম, আমি একটু এগ্রেসিভ হলাম, আমি জাস্ট একটা কথা ওনাকে খুব ভদ্রভাবে ফোনে খুব শান্ত গলায় বললাম যে যতটা আপনি বাড়লেন আমাকে আসলে কিছুটা হলেও এবার এগুতে হবে, মানে আপনাকে আমার ধরতে হবে, আপনি অনেক বেশি দূরে চলে গেছেন। এই গালিগালাজগুলোর উত্তর আমি দেব, আমি এগোই, আপনার সামনে যখন আসবো দেব। আমি তখন সামহাও আমার হোম টাউন যেখানে ওখানে ছিলাম, ওখান থেকে ঠিক তার পরদিন সকালবেলাতেই আমি ঢাকায় ডাক করলাম। ওদিন থেকেই জাস্ট আমার হাঁটা শুরু হলো। আমি জীবনে কোনোদিন থানা দেখিনি, পুলিশ ইউনিফর্মে চিনেছি, কখনো কোনো পুলিশের সাথে আমাকে সরাসরি ফেস করতে হয়নি, আমি কথা বলিনি। লয়ারদের সাথে কথা বলতে গেলে আমার গা হাত পা কেঁপেছে, আমার কেস হিস্ট্রি প্রথমে বলতে হয়েছে যখন, তখন কেস হিস্ট্রি শুনে সবাই আমাকে বলেছে যে আমি আমার উইদাউট কনসেন্টে রেপড হয়েছি। এবং এই গল্পগুলো যখন বারবার আমাকে লয়ার, থানা, পুলিশ এই জায়গাগুলোতে গিয়ে বলতে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে যতবার আমি গল্প বলেছি ততবারই আমি রেপড হয়েছি। তারপরে আমি ভিকটিম সাপোর্ট সেন্টারে, আমি আমি খুব এই জায়গা থেকে খুব লাকি যে আমি খুব স্ট্রং কিছু স্ট্যান্ড পেয়েছিলাম, আমার পাশে খুব খুব বড় বড় কিছু মানুষ এসে দাঁড়িয়েছিলেন, আমাকে অ্যাডভাইস করেছিলেন, আমাকে সহযোগিতা করেছিলেন এই মামলা মোকদ্দমার ব্যাপারগুলো বোঝাতে, ওয়েগুলো দেখাতে। আমি ভিকটিম সাপোর্ট সেন্টারে গেলাম, সেখান থেকে সালিশি বৈঠকের জন্য তাকে প্রথম ডাকা হলো। তখন দুবার চিঠি পাঠানোর পরে তিনবারের বার সে আসলো, এসে উনি বললেন যে আমরা এটা পার্সোনাল লয়ার নিয়ে মিউচুয়াল করব। আমি তো একবারও বলিনি যে আমি মিউচুয়াল করব না, কিন্তু এভাবে মানে ভিকটিম সাপোর্ট সেন্টার, থানা, পুলিশের মধ্যে এরকম করে বসে এত নোংরা ভাবে না, আমি পার্সোনালি পার্সোনাল লয়ার নিয়ে, যার যার পার্সোনাল লয়ার নিয়ে বসে এটা অ্যামিকেবল সেটেলমেন্ট করব। তো আমি তখন ইনস্ট্যান্টলি আমার লয়ারের সাথে কথা বললাম, আমার লয়ার খুব উৎসাহিত হয়ে আমাকে বললেন যে তুমি রাজি হয়ে যাও, ওইটাই সবচেয়ে ভালো হবে, আমি ওকে একটু অবজার্ভ করতে পারবো, আমি ওকে রিড করতে পারবো, ও আলাদা করেই বসুক। তো তখন একটা ডেট ফিক্স করে আমরা পার্সোনাল লয়ার নিয়ে বসলাম। দ্যাট মিন্স হচ্ছে আমি দুটো স্টেজ পার করলাম, ভিকটিম সাপোর্ট সেন্টার, লয়ার, লয়ারের কাছে যেদিন বসলাম সেদিন ওনার লয়ার এবং উনি দুজন মিলে কথা বলছেন। বাট সিস্টেম্যাটিক ওয়েটা হচ্ছে যে যখন সালিশি বৈঠকে বসা হয় তখন আসলে লয়ার টু লয়ার কথা হয়। আমার লয়ার আমাকে বিন্দুমাত্র কোনো টু শব্দটি করতে দেননি, আর ওনার লয়ার এবং উনি সমানে আমার সামনে এবং আমার লয়ারের সামনে বসে আমার চরিত্রকে যেভাবে পোস্টমর্টেম করলেন, তো ফিজিক্যালি রেপ হওয়ার চাইতে ওটা অনেক বেশি জঘন্য ছিল। ওই সিচুয়েশনটাও আমাকে ফেস করতে হয়েছে, আমাকে টলারেট করতে হয়েছে, জাস্ট অনলি বিকজ অফ দ্য রাইটস অফ মাই বেবি। ওগুলো আমাকে আরো বেশি জেদ তৈরি করলো ভেতরে ভেতরে, যে এগুলো যখন আমাকে শুনতেই হচ্ছে অ্যাট এনি কস্ট আমি ট্রুথটাকে বের করব, তার জন্য আমাকে যা করতে হয়। তো ওই যে ছোটবেলায় মার বকুনি থেকে জেদ হতো, হাত পা কেটে ফেলতাম, ওই জেদটা আসলে এখন আমাকে মানে আমার খুব কাছের মানুষ, অল্প সঙ্গগুলোতে আমি যেতেও পারছি না আজকে, ইনফ্যাক্ট আমার খুব ওই কাছের মানুষই, আমি ছোট্ট করে একটু বলি, যার জন্য আমি আবার দ্বিতীয়বার জীবন পেয়েছি, ওই মানুষটি আজকে আমাকে রিয়ালাইজ করে যে একসময় নেগেটিভ জেদগুলো আসলে আজকে আমি যে সার্ভাইভ করছি, ওই জেদগুলোই আমাকে পজিটিভলি সার্ভাইভ করাচ্ছে, সার্ভাইভ করতে শিখিয়েছে। তো দ্যাটস দ্য রিজন আমি সার্ভাইভ করছি এবং আমি আমার সন্তানকে সার্ভাইভ করাতে পারছি। ওদিন ওরা ওখান থেকে নেগেটিভ কনভারসেশন এন্ড করে চলে এলো যে না, আমি যেহেতু ডিভোর্স না করে একটা সম্পর্কের মধ্যে থেকে একটা সন্তানকে জন্ম দিয়ে ফেলেছি, সো হাউ কাম ইটস পসিবল আমি এটা দাবি করি যে আমার সন্তানের পিতা ওই ভদ্রলোক। তো তখন আমার লয়ার বলল যে এটা খুব সিম্পল, এটা ডিএনএ টেস্ট করলেই প্রুফ হয়ে যাবে। এখন আপনি কি চান, ডিএনএ টেস্ট করতে চান? তো উনি বলল যে হ্যাঁ আমি ডিএনএ টেস্ট করতে চাই। আমার লয়ার খুব হেসে দিয়ে তখন বললো যে আপনি তো না বুঝেই কথাটা বলে ফেললেন যে ডিএনএ টেস্ট করতে হবে। ডিএনএ টেস্ট করতে গেলে কি করতে হবে আপনার জানা আছে? ডিএনএ টেস্ট করতে গেলে আসলে এটা একটা মামলা হতে হবে, মামলাটা কোর্টে উঠতে হবে, কোর্ট অনুমতি দেবে যে এটা ডিএনএ টেস্ট হবে, দেন ডিএনএ টেস্ট হবে। আর মামলাটা যখন হবে তখন আসলে আপনি একজন ক্রিমিনাল হবেন, কারণ কেসটা তখন আপনার এগেনস্টে এই সেকশনের মধ্যে পড়ে যাবে যে আপনি আসলে উইদাউট কনসেন্টে রেপ করেছেন। ইউ আর এ ক্রিমিনাল লাইক ইউ আর এ রেপিস্ট। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের মতন করে প্রিপারেশন নিই, আপনারা আপনাদের মতন করে প্রিপারেশন নেন। তার এক থেকে দু সপ্তাহের মধ্যে আমি মামলার জন্য সবকিছু রেডি করলাম, আমি মামলা করলাম। মামলা করার জন্য আমাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সব সেক্টরের মানুষগুলোকে ফেস করতে হয়েছে। আমি এই পার্টটাতে যখন স্ট্রাগল করছি মামলাটা করবার জন্য, তখনও আসলে একেবারে আমি পুরোপুরি রকম ভাবে একলা ছিলাম। তখন আমার ফ্যামিলি সাপোর্ট কেউ ছিল না, কারণ যখন ফ্যামিলিকে বদল করা হয়েছে নানা রকম ভাবে ফোন টোন করে, তারা তখন আমাকে বলে দিয়েছে যে তোমার সাথে কোনো রকম যোগাযোগ থাকবে না, তুমি রেখো না কোনো যোগাযোগ। তো আমি একলা একটা মেয়ে মানুষ, এরকম বয়সের একজন মেয়ে মানুষ হয়ে এই ব্যাপারগুলো আমি হ্যান্ডেল করতে পারবো কিনা এটা না জেনে আমি মাঠে নেমেছিলাম। তো আমি আমাকে হ্যান্ডেল করতে হয়েছে এবং আমি ওই সময়গুলো পার করে এসেছি। পার করে এসে যেদিন আমি আলটিমেটলি মামলা করলাম, আমার মামলাটা হলো বিকেল 5টায়, আর রাত 8টায় পুলিশ ফোর্স পাঠানো হলো, রাত 12:30টায় ভদ্রলোককে অ্যারেস্ট করা হলো।
ভাষার দুষ্টুমি আমরা খুব দেখতে পাচ্ছি, খুবই ক্রুশিয়াল একটা মোমেন্টে আছে প্রিয় শ্রোতা, অনেক বেশি হালকা করে দিয়েছে ও, আপনারা ধূপধাপ শব্দ শুনতে পাচ্ছেন। আসলে ওকে নিয়েই জীবনের অনেক বড় একটা স্ট্রাগল। আপনি কি কথা বলবেন, তাহলে একটু আমাদেরকে কথা বলতে দেন। ওকে, আমি একটু কথা বলুক। হ্যাঁ বলুন।
তো অ্যারেস্ট হওয়ার পর যেদিন রাতে উনি অ্যারেস্ট হলেন, সকালবেলা থেকে মানে মোটামুটি মিডিয়ার যারা অনেক উচ্চ পদস্থ, অনেক ক্ষমতাসীন বা ভীষণ রকমের সেলিব্রিটি পর্যায়ের মানুষজন, তাদের নানা রকম ফোন, নানা রকম সিম্প্যাথি, নানা রকম সাজেশন, মানে সবকিছু মিলিয়ে আমি অস্থির হয়ে যেতে লাগলাম।
ইট ওয়াজ ফর ইউ অর ফর হিম?
তখনকার অ্যাপ্রোচ গুলো ছিল যে আমার জন্য, যে আগে কেন আমাদেরকে বলনি, আমরাই তো সব সলভ করে দিতে পারতাম, এত দূর পর্যন্ত যেতে হতো না, এত নোংরামির পর্যায়ে ব্যাপারটা যেত না, লাইক দিস। তো এরপর আলটিমেটলি সারাদিনের মধ্যে আমাকে এমন ফোনও ফেস করতে হলো যে কোর্টে চালান হয়ে যাবে। তো কোর্টে চালান হওয়ার আগে এসে ব্যাপারটা মিটিয়ে ফেলো, তা না হলে কিন্তু তোমার বাচ্চা সহ তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আমি অনুষ্ঠানে আসার আগে আমি ভেবেছিলাম যে আমি নামগুলো ডিসক্লোজ করব, বাট আসলে এত বেশি তিক্ততা চলে এসেছে এই ক্যারেক্টারগুলোর উপরে যে অবচেতনেও এই নামগুলো মনে করতে গেলে আমার প্রচন্ড রকম অশ্রদ্ধা কাজ করে এই মানুষগুলো। মিডিয়ার ভীষণ রকম সুপরিচিত সেলিব্রিটি বলে মানুষ তাদেরকে জানে, তাদেরকে দেখলে মানুষ দৌড়ে এসে অটোগ্রাফ নেয়, ছবি তুলতে চায়, মানে নানা রকম চেহারা নিয়ে তারা ঘুরে বেড়ায় আসলে। এই মানুষগুলোকে আবার আমাকে এভাবে ফেস করতে হয়েছে। তো আমি আমার জায়গাতে খুবই অটল ছিলাম, যাদের যাদের সাথে আমি কথা বলেছি তাদেরকে আমি বলেছি যে এখন আর আমার কিছু করার নেই, মামলাটা করার আগ পর্যন্ত আমি অনেক চেষ্টা করেছি, এখন আর আমার কিছু করার নেই।
ডিএনএ টেস্ট কি শেষ পর্যন্ত হয়েছিল?
আলটিমেটলি অ্যারেস্ট হওয়ার 5 দিন পর ডিএনএ টেস্টের অর্ডার এলো কোর্ট থেকে, ডিএনএ টেস্ট হলো। ডিএনএ টেস্ট হওয়ার 21 দিন পর রেজাল্ট দিল। তো যেদিন ডিএনএ টেস্টের রেজাল্টটা দেওয়া হবে ওই দিন আসলে আমার কাছে ছিল এই রকম, আমার লেবার পেইন, আমি একজন প্রসূতি নারী শুধুমাত্র যার ভাগ্যে কুলিয়েছে যে মা হতে পেরেছে, সে ছাড়া আর কেউ ওই লেবার পেইনের অনুভূতি বা কষ্ট কোনোটাই ভাষাতেও প্রকাশ করে বোঝাতে পারে না। এসএসসি এইচএসসি পরীক্ষার মতন পরীক্ষার রেজাল্টগুলো হওয়ার আগে যেরকম পালপিটেশন টেনশন কাজ করে, ডিএনএ টেস্টের রিপোর্টটা পাওয়ার ওই মুহূর্তে আমার ওই দিনটা আসলে ওরকম ছিল যে কোনো কারণে যদি রেজাল্ট ভুল আসে বা কোনো কারণে যদি আমারও কোনো মিস্টেক থেকে থাকে, মানে আমি তো তাহলে আসলে আর কোথাও থাকবো না, আমার অস্তিত্ব একদম বিলীন হয়ে যাবে, সেটা মিডিয়া থেকে হোক, ফ্যামিলি থেকে হোক, ইভেন যারা আজকে আমাকে ফোন করে থ্রেট দিচ্ছে, তারা আমাকে কি করবে আমি জানি না। রেজাল্ট পজিটিভ আসলো। আমার মামলাটা আসলে এখনো চলছে। আমি আমার বাচ্চার যখন 7.5 মাস বয়স তখন মামলাটা করেছিলাম। আজকে ওর বয়স 3 বছর। এখনো পর্যন্ত বাংলাদেশের সিস্টেম এত স্লো আর সিস্টেমের মধ্যে এত বেশি মানে নিয়মের মধ্যে এত বেশি অনিয়ম যে এখনো অবধি আমার বাচ্চার বয়স 3 বছর হয়ে গেছে কথা বলতে পারে। আজকে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি আমি অ্যাবসেন্ট হয়ে গেলে আমার বাচ্চাই হয়তো সেদিন সাক্ষী দিতে কোর্টে উঠবে। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এখনো অবধি আমি সাক্ষী দিতে পারিনি। এটাকে ডিলে করে 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 এত লেন্দি করা হচ্ছে। বাট আমার উইনিং পয়েন্টটা ওই দিন ছিল যেদিন আমি ডিএনএ টেস্টের রেজাল্টটা হাতে পেয়ে গেছি। আর উনি জেলে থাকাকালীন অবস্থায় 2 বার বেইল নিয়ে বাইরে এসেছিলেন। ফার্স্ট টাইম উনি ডিএনএ টেস্টের রিপোর্টটাকে সাপ্রেস করে হাইকোর্ট থেকে বেইল নিয়েছিলেন। সেটাকে আবার আমি কারেকশন করে ডিএনএ টেস্টের রিপোর্ট কোর্টে জমা দিয়ে ডকুমেন্টস হিসেবে ওটাকে দেখিয়ে তার বেইলটাকে ক্যান্সেল করিয়েছি। সেকেন্ড টাইম যখন সে আবার বেইল নেওয়ার জন্য চেষ্টা করলো তখন তাকে হাইকোর্ট থেকে একটা শর্ত জুড়ে দেওয়া হলো যেহেতু ডিএনএ টেস্টের রেজাল্ট পজিটিভ তুমি শাস্তি কি পাবে সেটা পরে, স্টেট বাই স্টেট তোমার মামলার পর্যায়ে শেষ হয়ে তুমি রায় জানতে পারবে। কিন্তু যেহেতু ডিএনএ টেস্টের রেজাল্ট পজিটিভ দ্যাট মিন্স মামলার এন্ডিংটা আসলে প্রসেস অনুযায়ী আগাবে, বাট এন্ডিংটা জানা কি হবে। সো দেয়ার ইজ নো ওয়ে টু এসকেপ।
Okay.
So that's why you are liable to take responsibilities of this baby. তোমাকে এই বাচ্চার ভরণ পোষণের দায় দায়িত্ব নিতে হবে। সেটা তুমি যাই নাও যাই করো যেভাবেই করো তোমাকে নিতে হবে এবং ওটা তোমাকে কোর্ট নির্ধারণ করে দেবে। তো দ্যাট ডে ওয়াজ মাই সেকেন্ড উইনিং পয়েন্ট যে সেদিন উনি কোর্টে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ আমার সন্তানের ভরণ পোষণ আমি দেব, কারণ যেহেতু এটা আমার সন্তান ডিএনএ টেস্টে এটা প্রুফ হয়েছে। আমি মামলায় জিতে গেছি। আজকে থেকে 20 বছর পরে রেজাল্ট হোক রায় হোক আই ডোন্ট হ্যাভ এনি বদলেশন। আমার যেটুকু জেতার ছিল আমি জিতে গেছি।
ওকে, উনি কি এখন জেলে আছেন?
না, ওই যে শর্ত দেওয়া হলো ওনাকে, ওই শর্ত দিয়ে ওনাকে বেল দেওয়া হলো যে উনি স্বীকার করে একটা মেইনটেনেন্স দেবেন বাচ্চাকে, ওই শর্তে উনি এখন বেইল নিয়ে বাইরেই আছেন।
তো মামলার রেজাল্ট এখন পর্যন্ত হয়নি?
না, মামলা এখনো পেন্ডিং আছে।
মামলার রেজাল্ট আলটিমেটলি কি হতে পারে?
অ্যাজ পার দি ল সো ফার আই ক্যান সে যে আমার লয়ারদের কাছ থেকে আমি যতটুকু জেনেছি মামলার রেজাল্ট আলটিমেটলি একটা যে 10 থেকে 14 বছরের একটা জেল হবে। এবং আই ফিল প্রাউড যে এখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এত কিছু মধ্যে মানে নারী ব্যাপারটাকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে কিছু সম্মানজনক জায়গা থেকে যে এখানটাতে রায় কি হবে এটা আসলে জাজমেন্টে যিনি থাকবেন ওনার দায়িত্ব হচ্ছে উনি শুধু রায়টা পড়বেন। বাট দ্য অপশন হচ্ছে যে ভিকটিম তাকে অপশন দেওয়া হয় সে চুজ করবে যে মানে রায়টা সে কি চাইছে, ইদার দ্য মিউচুয়ালাইজেশন অর দ্য পানিশমেন্ট।
আপনি কি চান?
ইফ আই সে পানিশমেন্ট তো তখন এটা পানিশমেন্টের দিকে যাবে, আমি যদি মিউচুয়ালাইজেশন চাই তো এটা মিউচুয়াল করে দেবে কোর্ট। ইজ ইট পসিবল আমার এতক্ষণের কথা শুনে মানে এটা এক্সপেক্ট করা যে আমি বলবো আমি মিউচুয়ালাইজেশন চাই?
প্রিয় শ্রোতা, সেই সময়টিতে কি হবে সেটা সময়ই বলে দেবে। তবে বিচারাধীন কোনো বিষয় নিয়ে যাহা বলিব সত্য বলিব কোনো মন্তব্য করছে না। আমরা অনুষ্ঠান চলাকালীন সময়ে যে মানুষটিকে নিয়ে আজকে এত কথা হচ্ছে যিনি এই ঘটনার জন্য দায়ী অনুষ্ঠানের বিরতিতে তার সঙ্গে আমি কথা বলেছি ফোনে এবং সেই ফোনের চুম্বক অংশটুকু এই মুহূর্তে আপনাদেরকে আমি শোনাতে চাই। চলুন শোনা যাক।
হ্যালো, হ্যালো বলছেন?
জি, এই মুহূর্তে আপনার কথা আমরা রেকর্ড করছি এবং এটা প্রচারিত হবে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এবিসি রেডিওতে।
আপনি তো ডিরেক্টর, রাইট?
জি।
ওকে, আমি আপনার সঙ্গে একটু একটা পার্সোনাল বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম।
প্লিজ।
আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় যাহা বলিব সত্য বলিব, এখানে এসে সেতুনি যিনি অ্যাক্ট্রেস অভিনেত্রী তিনি তার জীবনের কিছু অপ্রিয় সত্য কথা এখানে স্বীকার করেছেন এবং সেখানে আপনার নামটাও জড়িত। তো আলটিমেটলি সে যে বেবির মা সেই বেবির বাবা হচ্ছেন আপনি, উনি সেটা দাবি করেছেন। এটা আপনার জায়গা থেকে কতটুকু সত্য?
এটা আসলে এখন আদালত পর্যায়ে আছে, এ বিষয়ে আমি আসলে কোনো কথা বলতে পারছি না।
আপনি যদি একটা কোয়েরি
নিতেন, ওইটাই আমার কমেন্ট, এটা আদালত পর্যায়ে আছে তো এই বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই।
আদালত তো এটা প্রমাণ করে দিয়েছে যে ডিএনএটা নিয়েছিল সেই ডিএনএর জায়গা থেকে আপনি তার বাবা। এবং আপনি
বাংলাদেশে আমি জাস্ট আপনার সাথে তর্কে যেতে চাই না, বাংলাদেশে অনেক কিছু পরীক্ষাই অনেক ভাবে হয়ে যায়, সেটা ডিএনএ কানেক্টে বড় বড় অনেক বিষয় ঘটে,
ওকে
ডিএনএ টেস্ট কিন্তু পাওয়া যায়, তো আমি এই বিষয়ে আর কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আপনি
আপনি না স্বীকারও করছেন না?
না, আমি এই বিষয়ে কোনো কমেন্টস নেই, এটা আদালত পর্যায়ে আছে, তো এই বিষয়টা ডিসাইড ওখানে হবে।
ওকে,
কেউ দাবি করলো আর কি না করলো সেটা আমাকে দেখতে হবে।
ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ।
প্রিয় শ্রোতা, আপনারা একটু আগে দেখলেন যে যে ব্যক্তিটি সম্পর্কে আজকে আমাদের অতিথি অভিযোগ করেছেন তার নামটি আমরা এখানে মিউট শব্দ ব্যবহার করেছি এবং অনুষ্ঠানের শুরুতেও তিনি যখন বলছিলেন তখন আমরা মিউট শব্দ ব্যবহার করেছি। এ কারণে আমরা মিউট শব্দ ব্যবহার করেছি যে যেহেতু মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে এবং মামলার এখন পর্যন্ত রায় হয়নি, সেই অর্থে আমরা তার নামটি এখানে গণমানুষের সামনে প্রকাশ করতে পারছি না। তবে অবশ্যই রায়টি যদি আমাদের অতিথি যিনি আছেন আজকে তার পক্ষে যায় ভবিষ্যতে, সে নামটি আমরা অবশ্যই যা বলিব সত্য বলিব প্রকাশ করব। ওকে, আমি ঠিক জানি না আমি আপনাকে এই পর্যায়ে কি প্রশ্ন করব। ফাইন, আপনি তো ল ফেস করেছেন, আপনি কোর্ট ফেস করছেন, সবকিছু আপনি ফেস করছেন, আপনি সোসাইটিকে কিভাবে ফেস করবেন?
সোসাইটিকে তখন থেকে এখন অবধি, মানে আমার প্রেগনেন্সির ফার্স্টে, আমি একটা কথা সত্য করে বলতে চাই, একটু বোধহয় কথাটা একটু হাইপোথেটিক্যাল হয়ে যায় যে আমি আসলে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা হইনি। একজন নারী তখন মা হয়, তখন থেকেই মাতৃত্ব বোধ তার ভেতর অনুভূত হতে থাকে, যেদিন সে প্রথম ফিল করে আমার শরীরের ভেতরে আরেকটা শরীর বেড়ে উঠছে, আমি তখন থেকে মা হয়েছি। আর যখন থেকে আমি মা হয়েছি তখন থেকেই আমি আসলে সোসাইটিকে ফেস করে আসছি। তো এতদিন আমি ফেস করে এসছি, সেটা যে কোনো ভাবেই হোক, অ্যান্ড স্টিল আই এম সার্ভাইভিং। তো এভাবে করেই হয়তো আমি পরিস্থিতির সাপেক্ষে সময় আমাকে যেটা বলে দেবে আমি সেভাবেই সোসাইটিকে ফেস করব, অ্যান্ড আমি করছি তাই।
সেটা আপনার জায়গা থেকে সত্য, এবং যদি আপনার বেবির জায়গা থেকে ব্যাপারটা হয় দেন ব্যাপারটা কিভাবে আপনি ওকে সাপোর্ট দিবেন, কিভাবে ওকে ফেস করাবেন? দ্য হার্ড রিয়েলিটি, ইউ নো, লট অফ পিপল কোশ্চেন করবে, লট অফ পিপল তাকে বাজে মন্তব্য করতে পারে যেটা আপনার ক্ষেত্রে হয়েছে, সেই জায়গাটা থেকে আপনি ওকে কি লেসনটা দেবেন, ওকে কিভাবে ফেস করাবেন পুরো দুনিয়াটাকে?
ফার্স্ট অফ অল আমি খুব বোল্ডলি, ও একটু ম্যাচিউর হলে ওকে ওর পুরো সত্যটা আসলে ওকে জানতে হবে।
ওকে,
অবভিয়াসলি, মানে সত্যটা যত কঠিনই হোক ওকে জানতে হবে, আর সত্যটা কঠিন হলেও ও জানতে পেরে যতটা সহজে ফেস করতে পারবে ওর মতন করে ওর সিচুয়েশনগুলোতে, সেটা আমার চাইতেও আসলে ও তখন অনেক বেশি ভালো করে পারবে হ্যান্ডেল করতে ব্যাপারগুলোকে। তো সেই জায়গা থেকে সত্যটা ওকে আমি জানাবো, আর পরবর্তী ব্যাপারগুলো হচ্ছে যে এটা আমার পার্সোনাল প্ল্যান বা আমার উইশ যে আলটিমেটলি আমি আমার বেবিকে দেশের বাইরে সেটেল করতে চাই। ইটস ট্রু যে আমি আসলে বললেই সেটা ওর ফিউচার হবে, ইটস ভেরি আনসার্টেন। তো তারপরেও আমি অ্যাজ এ মাদার, অ্যাজ এ গার্ডিয়ান, আমার সর্বোচ্চ রকমের চেষ্টা থাকবে, সর্বোচ্চ রকমের সিকিউর একটা লাইফ, সুস্থ একটা লাইফ ওকে দেওয়ার। তার মধ্যে আমার যে চেষ্টাগুলো থাকবে সেটা হচ্ছে যে আমি একটু আগেও বললাম, ফার্স্ট অফ অল ওকে আমি খুব নির্দ্বিধায় ট্রুথটা জানাবো, তার জন্য হয়তো আমার একটু সময় লাগবে, ওর ওইটুকু ম্যাচিউরিটি আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। এরপরে আমি যেহেতু আমি মিডিয়া সেক্টরে কাজ করি আর বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এর চেয়েও ছোট জায়গা হচ্ছে ঢাকা সিটি, তার চেয়েও ছোট জায়গা হচ্ছে মিডিয়া। সো আমি জানি যে ওকে কি কি ফেস করতে হবে, কি কি ফেস করতে হতে পারে, তো সেই জায়গা থেকে আমার একটা প্রিভেনশন নেওয়া চিন্তা হচ্ছে যে আমি ওকে দেশের বাইরে পাঠিয়ে দেব। পরবর্তীতে ও যদি কখনো ওর সুস্থতা, ওর সিকিউরিটি ও ফিল করে যে ও এখানে এসে সেটেল করবে, ওর মতন করে ও থাকবে এবং শি উইল ডু নট বদার এনিবডি, এবং কে কি বললো বা না বললো সেটা ওই ওই কনফিডেন্স লেভেলটা যদি, তো ওটা ওর মতন করে আই থিঙ্ক ও খুব সুন্দর হ্যান্ডেল করতে পারবে।
আমরাও আশা করি যে ভাষার জীবনটা ভাষাহীন হবে না, এবং ভাষা একজন সাধারণ মানুষের মতো, একজন স্বাবলম্বী মানুষের মতো সুস্থ সবল ভাবে একটা সুস্থ সামাজিক পরিবেশে বড় হয়ে উঠবে। তার মানসিক বিকাশে কোনোভাবেই যে কাজের জন্য, যে পরিস্থিতির জন্য সে নিজে দায়ী নয়, সেই পরিস্থিতির সে ভিক্টিম কখনো হবে না। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি সেতুর জীবনের অপ্রিয় সত্যগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন। তার কাছ থেকে আমরা মূল্যায়নধর্মী বক্তব্য শুনবো এবং একই সাথে আমি তাকে পার্সোনালি রিকোয়েস্ট করব যে সেতুর বিশেষ করে যে শৈশবটি রয়েছে, অনেকগুলো কাটা দাগের যে ছবিটা আপনারা ফেসবুকে দেখছেন, যে এই যে অসহনীয় একটা শৈশব, এটা একজন মানুষকে কতটা মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে সে বিষয়টিকে ফোকাস করে কিছু মূল্যায়নধর্মী কথা বলার জন্য। ওকে, আমরা ফোনে যোগাযোগ করছি। হ্যাঁ ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, তো আপনার কি বলার আছে?
জি, আমি সেওকির কাহিনীটা শুনলাম। এখানে বেশ কিছু জিনিস বিবেচ্য বিষয় রয়েছে। একটা হচ্ছে যে শিশুকালে আমাদের সন্তান লালন পালনের ক্ষেত্রে আমরা প্রায় যে অনুষ্ঠানে যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে যারা বকে যায় বা আচরণগত সমস্যা তৈরি করে বা মাদকাসক্তি হয় তাদের ক্ষেত্রে যেটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে দুটা জিনিস করা হয়। একটা হচ্ছে যে ল্যাক অফ ডিসিপ্লিন, অর্থাৎ শৃঙ্খলা শেখানো হয় না, অথবা হঠাৎ করে কঠোর হয়ে যায়, আবার হঠাৎ করে ল্যাক্স করে বা শিথিল করে দেওয়া হয়, অথবা ওভার পারমিসিভনেস, সবকিছু আটকা দেওয়া হয়, লাই দেওয়া হয়, কোথায় যাওয়া হয়, কোথায় থাকা হয়, কার সঙ্গে ঘোরা হয়, এই যে সুপারভিশন মনিটরিং এগুলি করা হয় না। কিন্তু তার উল্টা ব্যাপারটাও আছে, ওভার প্রোটেকশনও কেউ কেউ করে কোনো কোনো মা বাবা কোনো কোনো ফ্যামিলিতে। সেই ওভার প্রোটেকশনটা হচ্ছে যে যেটা মেয়ের সাথে ঘটেছে, যে সে কোথায় যেত, কি করত, কিভাবে করত, সারাক্ষণ সেটাকে নজরদারি করতো। আমরা যেটাকে বলতে চাই নজরদারি না খবরদারি। আমরা এর আগে অনুষ্ঠানগুলি বলেছিলাম যে ছেলে মেয়েদের ক্ষেত্রে এই সুপারভিশন মনিটরিং করতে হবে, অর্থাৎ নজরদারি করতে হবে, কিন্তু খবরদারি করা উল্টা ফল আনতে পারে। এই ওভার প্রোটেকশন হচ্ছে খবরদারি করা। এই বেশি খবরদারি করতে গিয়ে হয়তো তার ওই যে শিশুর মনে বা কৈশোর মনে তার উপর একটা বিরূপ প্রভাব পড়েছে, সে একটা বিদ্রোহী বা মনোভাব তৈরি হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে যখন তিন বয়সে যখন সে একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক তৈরি হলো, আমরা এই জিনিসটা পড়াই যেখানে আমাদের মা বাবারা বা গার্জিয়ানরা ভুলটা করেন সেটা হচ্ছে এই বয়সে যারা তারা যেগুলি করতে চায় বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি সমর্থনযোগ্য নয়, এটা ঠিক আছে, কিন্তু যে কাজটা আমি সমর্থন করছি না সেই কাজটা সে করতে চাচ্ছে, সেটা তার পছন্দের, সেটা তার ভালোবাসার লক্ষ্য, টার্গেট। এখন জোর করে চাপ দিয়ে অযৌক্তিক, সেটা ঠিক নয়, এটা আমরা ভালো বুঝি তুমি বুঝো না, এইভাবে তাদের উপর আমরা যে চাপ দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু ভুল পলিসি। যেমন মেয়েটা যে এটাই বলতে চাচ্ছিল যে আমাকে যদি এরকম মারধর না করে বা এত কঠোর শাসন না করে যদি আমাকে বোঝানো হতো অথবা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কাউন্সিলিং করতো তাহলে হয়তো আমি মনোভাবটা বদলাতে পারতাম, এই কথাটাই সঠিক। তারা এক পর্যায়ে যা হয় তারা সে তাই করেছে যে তার ভিতরে আবেগগত সমস্যা তৈরি হয়েছে, সে হতাশা সহ্য করার যে ক্ষমতা, ফ্রাস্ট্রেশন টলারেন্স যেটাকে আমরা বলি, সেটাও কমে যায় তাদের ভিতরে, যার ফলে তারা অল্পতে ক্ষিপ্ত হয়ে রেগে যায় এবং তখন তারা আঘাত করতে থাকে। আঘাতটা দুইভাবে হতে পারে, অন্যের উপর আঘাত হতে পারে অথবা নিজের উপর আঘাত হতে পারে। মেয়ে কিন্তু নিজের উপর আঘাত করতো, নিজেকে আহত করতো, আমরা যেটা তোমাদের সেলফ হার্ম বলি, হাত কেটে ফেলা বা লেট দিয়ে হাতের উপর ঘুষ দেওয়া, এগুলি করে। এই এই ব্যাপারগুলি হয় যারা ওই আবেগগত সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে না বা পিস রেগুলেশন অফ ইমোশন তাদের তৈরি হয়, সেই জন্য হয় আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য তারা নিজেরা চেষ্টা করতে পারে, যদি তা সম্ভব না হয় তাহলে কিন্তু প্রফেশনাল যে আমাদের সাইকিয়াট্রিস্ট আছে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে তারা কিছু কাউন্সিলিং নিলে তারা নিজেদেরকে এই যে বিপদের সময় যে সম্পর্ক বা হানির সময় বা সম্পর্ক স্যাডের সময় যে কষ্টটা থাকে, এই কষ্টটাকে কিভাবে প্রশমন করা যায় এবং নিজের আবেগটাকে কিভাবে একটা স্থিতির পর্যায়ে স্টেবিলাইজ করা যায়, এই পর্যায়টা তাদেরকে নিতে হবে। আমরা কিছু ওষুধও দিই, আমরা কিছু সাইকোথেরাপি দিই, কাউন্সিলিং করি, এটা করে করে একটা পর্যায়ে সেটা সুস্থ থাকলে তখন তার পক্ষে অন্য একটা গুড রিলেশনশিপ যাওয়া সম্ভব। সেই জন্য আমার সবার কাছে এই যে তুমি পরামর্শ থাকবে যে তারা অন্তত এই সময়ে, বিশেষ করে যেটা হতে পারতো এই সময় যদি তার কাছাকাছি তার মা বাবা থাকতো বা তার আরো কোনো আত্মীয় বিভাগ থাকতো তাদের কাছে সেটা শেয়ার করতে পারতো এবং তারা তখন তাকে সেই আবেগ প্রশমনে সাহায্য করতে পারতো, অথবা প্রয়োজনে তারা ওই প্রফেশনাল কাছে কাছে নিয়ে যেতে পারতো। এইখানে তার দুর্ভাগ্য যে সে পরিবার থেকেও সেই সহযোগিতা পায়নি। অন্যদের ক্ষেত্রে আমরা তাই বলবো যে পরিবারের লোকদেরকে আমরা বলবো যে এই বয়সে ছেলে মেয়েদের এরকম আবেগতারিত সমস্যা যতগুলি আছে, সম্পর্কজনিত যতগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলিকে জোর করে জিত করে অথবা তাকে দিয়ে মানে এটা সমাধান করতে না আসে, এটাকে তাকে যদি ভালোবাসা মমতা দিয়ে এবং সহানুভূতি দিয়ে বোঝানো যায় অথবা আরো ভালো হয় যদি প্রফেশনাল লোকদেরকে দিয়ে কাউন্সিলিং করা যায়। তো এখন যেটা হচ্ছে যে উনি শেষ পর্যন্ত যেটা করে ফেলেছেন, এই যে রং চয়েস হয়ে গিয়েছে, যেটা আরো অনেকেই শুধু উনিই করেছেন না, এরকম আরো আমরা অনেক মেয়েদের কাহিনী জানি যারা এরকম একবার কিন্তু মানুষ যখন খারাপ পথে চলে যায় তখন কিন্তু তারা আস্তে আস্তে ড্রিফটিং করতে করতে আরো আরো খারাপ পথে যেতে পারে। এটা তো একটা সম্পর্ক, এর পরবর্তী পর্যায়ে তারা আরো বহু রকমের মাল্টিপল রিলেশনশিপে চলে যেতে পারে। তা আমি এখন আশা করবো যে ঘটনা থেকে শিখতে পারবেন যে না, আমি আমাকে নিজেকে আগে শান্ত হতে হবে, আমাকে আগে সুস্থ হতে হবে, তারপর আমি এই সুস্থ এবং স্বাভাবিক মানুষ হিসাবে তখন আমি বিবেচনা করতে পারবো আমার জন্য কোন টার্গেটটা আমার জন্য সঠিক হবে এবং কোন চয়েসটা আমার জন্য উপযোগী হবে।
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কথার জন্য। ডক্টর তাজুল ইসলাম আমাদের যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, এবং যিনি বাংলাদেশে আমরা বলতে পারি যে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, যারা তাদের মধ্যে অন্যতম একজন চিকিৎসক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের সাথে একেবারে নিরলস ভাবে কাজ করবার জন্য। অনেক বেশি ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় শ্রোতা, আমাদের এখানেই আজকে কনফেস পর্বটি শেষ হচ্ছে, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না। একটু পরেই আমরা বাকি সেগমেন্টগুলো নিয়ে ফিরে আসতে চাই, এবং সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুকে আমরা দেখেছি যে অসংখ্য অসংখ্য কমেন্টস এবং ইমেইলে এবং টেক্সটে একেবারে ঝড়ের বন্যা বয়ে গেছে। আমরা সেগুলো নিয়ে একটু ফিরে আসতে চাই একটু পরেই, এবং এই কমেন্টসগুলো শুনে আমাদের অতিথি শেওতি কি বলেন সেটাও আমরা শুনবো। তবে তার আগে ছোট্ট একটা ব্রিদিং স্পেস আমরা নিচ্ছি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। ওকে, এই পর্যায়ে বিভিন্ন SMS এবং একই সাথে ফেসবুক কমেন্টস এবং ইমেইলে কে কি মন্তব্য লিখেছেন একটু পড়তে চাই। ওকে, ফারহানা লিখেছে, একজন সংগ্রামী নারী হিসেবে আমি শেওতিকে ধন্যবাদ জানাই। ইলিয়াস লিখেছে, শেওতির কিছু ভুল ছিল এটা যেমন ঠিক, তেমনি তার সাহসকে আমি সম্মান জানাই। কলি লিখেছে, শেওতির সংগ্রাম এবং ভুল থেকে অনেক নারীদের শেখার আছে। সঙ্গীতা লিখেছে, এটা ঠিক, আমাদের বাবা মারা অনেক সময় শাসনের নামে টর্চার করে ফেলে। নুপুর লিখেছে, এসব ঘটনায় মা বাবা যদি বন্ধুর মতো প্রতিটি ঘটনা বোঝার চেষ্টা করে তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়। সাদেক লিখেছে, দোয়া করি ভাষা কি নিয়ে যেন শেওতি অনেক সুখে থাকতে পারে। অপূর্ব লিখেছে, শেওতিরও অনেক ভুল ছিল তাই তাকে আজ এই অবস্থার মুখোমুখি হতে হয়েছে। জয় লিখেছে, আসলে অনেকগুলো মানুষের মিলিত ভুল আজকে এই অবস্থার তৈরি। শহীদ লিখেছে, ডিরেক্টরের অস্বীকারের জন্য তার শাস্তি পাওয়া উচিত। সুমন নামের একজন বন্ধু এখানে কমেন্টস করেছে যে বাংলাদেশে DNA রিপোর্ট কিনতে পাওয়া যায়, এরকম একটি মন্তব্য আমরা এরকম একজন পরিচালকের কাছ থেকে এক্সপেক্ট করিনি, তার এই মন্তব্যের জন্য শাস্তি হওয়া উচিত। প্রিয় শ্রোতা, আমরা বিভিন্ন রকমের কমেন্টস পেয়েছি, বিভিন্ন মন্তব্য পেয়েছি। এই মন্তব্যগুলো শোনার পরে আমাদের যিনি অতিথি তিনি আসলে কি বলতে চান তার কাছে একটু যেতে চাই। সেহেতু আপনি তো শুনলেন এবং আপনি নিজেও দেখছেন কি ধরনের মন্তব্য এসেছে, আপনার কি বলার আছে?
ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে আমার বলার যেটা আছে, ডোন্ট বি ইমোশনাল ফুল, বিওয়ার অফ ইমোশন, দ্যাটস ইট।
ওকে, অনেক অনেক ধন্যবাদ শেওতি। আমি বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাবো এই কারণে যে আপনি যে সৎসাহস দেখিয়েছেন সেটাকে আমরা কংগ্রাচুলেট করি অনেক অনেক বেশি। আর আপনি যে ভুল করেছেন সেই ভুলের জায়গাটি তো আপনি নিজেই স্বীকার করেছেন, সেই জায়গাটিকেও আমরা অনেক অনেক বেশি সাধুবাদ জানাই। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে ভুল করা মানুষগুলো, অপরাধী মানুষগুলো লাখো মানুষের সামনে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করেন, এই অর্থে যে তার মতো করে ভুল এবং অপরাধ যেন আপনার জীবনে কখনো না ঘটে। প্রিয় শ্রোতা, আমাদেরকে মেইলের মাধ্যমে হোক, চিঠির মাধ্যমে হোক, কিংবা অন্য কোনোভাবে ফেসবুকের মাধ্যমে হোক, আপনি আপনার জায়গাটি থেকে এই আসনটিতে না বসেও আপনি কনফেস করতে পারেন আপনার জীবনের ভুলগুলো নিয়ে। গত সপ্তাহে আমাদেরকে বাগেরহাট থেকে মেইল করে নিজের ভুল স্বীকার করেছেন শেখ আনিস। শেখ আনিসের মেইলটি আমরা এই মুহূর্তে আর জে সুমনের কাছ থেকে শুনবো। তবে তার আগে আপনাকে বলতে চাই, আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। চলুন আমরা আর জে সুমনের কাছ থেকে শুনে আসি শেখ আনিসের কনফেস।
যাহা বলিব সত্য বলিব।
আমি শেখ আনিস, গ্রামের বাড়ি বাগেরহাট, ঢাকায় থাকি, একটা অফিসে কাজ করি। একদিন অফিসের ভেতরে কাজ করার সময় হঠাৎ করে অজান্তেই একটি কাঁচের গ্লাস কিছুটা ভেঙে যায়। যদিও বস ওই সময়টাতে অফিসে ছিলেন না, কিন্তু আমি গ্লাসটি ওভাবেই রেখে দিই। পরের দিন বস যখন অফিসে আসলেন, তখন দেখলেন গ্লাসটি ভাঙা। তিনি সবাইকে জিজ্ঞেস করলেন কে এই কাজটি করেছে, কিন্তু আমি তখন চুপচাপ ছিলাম। শেষ পর্যন্ত সেই দোষটা গিয়ে পড়ল আমাদের অফিসের পিয়নের উপর। সেই অপরাধে পিয়নকে জরিমানা করা হলো এবং তাকে চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হলো। এরপর সবকিছুই স্বাভাবিক হয়ে গেল, শুধু স্বাভাবিক হতে পারিনি আমি। যদিও আজও ভয়ে বসের কাছে স্বীকার করতে পারিনি এই কাজটি আমি করেছি, কারণ আমারও চাকরির ভয় রয়েছে। কিন্তু ভেতরে ভেতরে এই কাজটির জন্য আমারও নিজেকে অনেক অপরাধী মনে হয়। মনে হয় আমি একটা মানুষের জীবনটাকে নষ্ট করে দিয়েছি। এই জন্য আজ আমি অনেক অনুতপ্ত এবং আশা করব আমার মতো ভুল যেন আর কেউ না করে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ শেখ আনিস আপনার এই উপলব্ধির জন্য। আপনার এই উপলব্ধি হাজার মনে ছড়িয়ে যাক। আপনার মতো ভুল সমাজের আর কোথাও বিচরণ না করুক, সমাজটা অনেক সুন্দর হোক, আমরা সবাই একসাথে সুন্দরভাবে বাঁচি। প্রিয় শ্রোতা, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি যাহা বলিব সত্য বলিব। আমার টিম মেম্বার আর জে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং আমি আর জে কিবরিয়ার পক্ষ থেকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। 89.2 This track was downloaded from FusionBD.com.